পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার চুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
শুরু হয়ে গেল ডর 116 পর্বে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আরজে কিপ্রিয়া। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমার টিম মেম্বার সুমন এবং লোবান। এছাড়া রাত 12:00 শুরু হওয়া স্পেশাল সেগমেন্ট ডরের ট্যারট কাট রাউন্ডে আপনাদের সবাইকে শুরুতেই আমন্ত্রণ। এবারের পর্বটি ধারণ করা হয়েছে ঢাকার সানারপাড় এলাকায়। দুজন অতিথিকে আমরা পাবো আজকে প্রথম ঘন্টায়, সুজন এবং রাজ। অনুষ্ঠানের শুরুতেই আমরা সুমন এবং লোবানের কাছ থেকে শুনব অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট। প্রিয় শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের এই অনুষ্ঠানে আপনারা যদি অংশগ্রহণ করতে চান, একটি মাত্র নাম্বার, সেটা ডর হোক কিংবা ট্যারট কাট রাউন্ড হোক, যেটাই হোক না কেন, নাম্বারটি হচ্ছে 09613892892। আমরা শুরু করছি ডরের মূল পর্ব।
এই জায়গার নাম সাইনবোর্ড কেন?
সাইনবোর্ড কিন্তু বড় বড় দেখা যাচ্ছে, এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে সিনেমার সাইনবোর্ড তো না, এটা তো পোস্টার। তার চেয়ে পোস্টার বোর্ড হলে কেমন হতো?
পোস্টার বোর্ড হলে ভালো হতো। তবে আমার মনে হচ্ছে এখানে যদি ডরের একটা পোস্টার দেওয়া যেত, আই থিঙ্ক যারা ঢাকা চট্টগ্রামে আসা যাওয়া করে কিংবা নারায়ণগঞ্জ এলাকায় যারা আসা যাওয়া করে অনেকের চোখে পড়তো আর কি বিষয়টা, তাই না?
ভালোই হয়।
হঠাৎ করে মানে মানুষজন কনফিউজ হয়ে যেতে পারে যে আমরা হঠাৎ কি কথাবার্তা বলছি। আসলে এই মুহূর্তে আজকে আমাদের যে গন্তব্য এটা হচ্ছে আমরা সানারপাড়ে যাব। তো আমরা এই মুহূর্তে
সাইনবোর্ডে আমাদের যাত্রা বিরতি,
এখানে আমরা একটু গাড়ি, যেহেতু নিজেদের গাড়ি নিয়ে এসেছি, আমার আর লোবানের মনে হলো এই জায়গাটাতে কিছুক্ষণ থেমে আমরা কিছু জিনিস,
আসল কথা হচ্ছে রাস্তা মিলানোর জন্যই কিন্তু তুমি দাঁড়াইছো।
আমি এখানে দাঁড়াইছি লোবান, এই জায়গাটার নাম সাইনবোর্ড কেন হয়েছে এটা বোঝার জন্য। দেখা যাক, যারা ডর শুনবে তারা যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাদেরকে একটু বলবেন যে এই জায়গাটার নাম কেন সাইনবোর্ড। আর আপাতত লোবান যেটা করতে হবে,
আরো মনে হয় বহুদূর বাকি,
চলো রওনা দেই গাড়ি নিয়ে, গাড়িতে ওঠো। আবার এবারের গন্তব্য হচ্ছে পশ্চিম সানারপাড়। লোবানের মোবাইলে একটা টেক্সটের শব্দ পেয়েছি, জানি না আপনারা সেটা সাউন্ডটা পেয়েছেন কিনা। সেখানে আমাদের এক্সাক্ট লোকেশনটা বলে দেওয়ার কথা, দেখা যাক এই লোকেশনটা আমরা পাই কিনা। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের আজকের গন্তব্য, ঢাকার পশ্চিম সানারপাড় এলাকায়।
ওকে, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যে, ঢাকার পশ্চিম সানারপাড়ে। আমার ধারণা ডর যারা শুনেছেন গত কয়েক এপিসোড আগে এই জায়গাটার ঘটনাও কিছুটা শুনেছেন, এবং আমরা বলেছিলাম তখন যদি ডর টিমের পক্ষে সম্ভব হয় তাহলে ডর টিম পৌঁছে যাবে। সো ডর টিম পৌঁছে গেছে এবং এই মুহূর্তে ডর টিম পশ্চিম সানারপাড় এলাকায় আছে। শুরুতেই বলি যে আজকে ডরে আমার সাথে দুজন অতিথি যোগ দিয়েছে, তাদের ঘটনা আজকে শুনবো। একজন সুদূর সেই জার্মানি থেকে, আরেকজন তো বাংলাদেশেরই। যাই হোক, আজকে যেই জায়গাটাতে আছি স্পেসিফিক করে তেমন কোনো ঘটনাই আজকে আমি বলবো না, শুধু এতটুকু বলবো যে আজকে আমি দুজন অতিথি নিয়ে, ডর টিম নিয়ে আজকে আমরা এখানে এসেছি। এই জায়গাটার যেই ঘটনাগুলো আমরা শুনেছি আসলে এটার কতটুকু আমাদের সাথে আদৌ ঘটে কিনা, বা আমরা এর কিছুটা সেন্স পাই কিনা, বা হরর ফিলটা রয়েছে সেই ফিলটা আমরা কতটুকু ফিল করতে পারি, সেই জন্য আজকে পুরো টিম নিয়ে আমরা চলে এসেছি। তবে আর কথা বাড়াতে চাই না আমি, এবার আমি সরাসরি চলে যাব আমার যিনি অতিথি আছে তার কাছে। তো এই মুহূর্তে একজন অতিথি আমার সামনে আছে এবং তার পরিচয় জানবো, তার ঘটনা শুনবো। তার ঘটনায় যাওয়ার আগে আমি আরো একবার একটু মনে করিয়ে দিতে চাই, আপনারা যদি ডরের জার্নিতে অংশগ্রহণ করতে চান এবং নিজে কোনো প্লেসের এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন ডর টিমের সাথে। সেই জন্য শুরুতেই একটা ফোন নাম্বার কিন্তু বলা হয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করতে পারেন, আদারওয়াইজ আপনি চলে আসতে পারেন। আমার ফেসবুক ফ্যান পেজ রয়েছে www.facebook.com/rjsuman.dor, আবারও বলছি sumansuman.dor, এই ঠিকানায় এসো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই মুহূর্তে আমরা যার কাছে যেতে চাই তার পরিচয়টা আমরা শুরুতে একটু জেনে নিই, একটু আপনার পরিচয়টা জানি।
আমার নাম মোহাম্মদ হোসাইন সুজন।
ওকে সুজন ভাই, কি করেন আপনি?
আমি আপাতত তেমন কিছু করছি না, আমি স্টাডি করতেছিলাম দেশের বাইরে।
কোথায়?
জার্মানিতে।
জার্মানিতে? জি। বর্তমানে আপনি দেশে?
বর্তমানে দেশে আসছি 3 মাস হয়।
ওকে, আপনি জার্মানি থেকেও কি ডর শুনতেন?
হ্যাঁ, আমি জার্মানি থেকে ডর শুনতাম, লাইভ শুনতে পারতাম না, বাট ডাউনলোড করে শোনা হইতো।
ডাউনলোড করে শুনতেন ডর? শুনে আমরা খুবই খুশি হলাম যে সুদূর জার্মানিতে বসেও ডর শোনা হচ্ছে। এর আগেও বলেছিলাম যে নরওয়ে থেকে একজন ভিডিও করে পাঠিয়েছিল আমাদেরকে যে নরওয়েতে বসে তারা ডাউনলোড করে ডর শুনে। আপনি চাইলে কিন্তু ডর আপনি লাইভেও শুনতে পারেন, আপনারা পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, এবিসি রেডিওর যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু চাইলে লাইভেও শুনতে পারেন। কিন্তু যেভাবেই হোক ডর আপনি শুনছেন, এটাই হচ্ছে আমাদের বড় ভালো লাগার জায়গা। সুজন ভাই, আমরা ঘটনায় যেতে চাই ডর টিমের কাছে। যেটা শুনেছি যে জার্মানিতে আপনার সাথে কোনো কিছু একটা ঘটনা ঘটেছে, তো সেই ঘটনাটা কি ছিল আমরা একটু শুরু থেকে শুনি।
অ্যাকচুয়ালি আমি জার্মানিতে যাই গত 3 বছর আগে।
জার্মানির কোথায় থাকে?
জার্মানির ফ্রাঙ্কফুর্টে ক্লিস্টতে একটা জায়গা আছে, সেখানে আমি থাকি।
ওকে,
আমরা যে এজেন্ট থেকে যাই তো সেখানে আপনার অ্যাকোমোডেশন থাকে, 1 মাসের একটা অ্যাকোমোডেশন থাকে। তো ওইখানে কিছু বাঙালি ওয়ার্কার ছিল, তো তাদের সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল। তারা ওইখানে কাজ করতো একটা বেকারিতে, আমার অ্যাকোমোডেশনটা যে বাসায় ছিল ওই বাসাটা নিচতলায় ছিল বেকারিটা। ওই বেকারি নিয়ে মূল ঘটনাটা। তো ঘটনা হচ্ছে এরকম যে আমি 2-3 মাস থাকার পরে তাদের পারপাসে আমি জবটা পাই বেকারিতে, তো আমাদের নাইটে কাজ করতে হতো। তো ঘটনার ফার্স্ট দিন যখন হয় তখন আমরা 3 ভাই একসাথে শুইতাম আর কি, আমার সিঙ্গেল বেডটা ছিল আর পাশে 2টা ভাই ছিল। তো আমি জাস্ট ফিল করি তখন টাইম হবে 10টা থেকে 10:30, তো আমাদের কাজ শুরু হইতো মূলত 12টা থেকে কাজ শুরু হইতো আর কি।
12টা থেকে মানে রাত 12টা থেকে
কাজটা শুরু হইতো সকাল 5টা কি 6টা পর্যন্ত,
মানে সকালে।
হ্যাঁ, প্রোডাক্টটা তৈরি করতাম সকালের জন্য। তো আমি যখন রাতে ঘুমাই, মানে ঘুম বলতে কি যখন আমার চোখে আধো ঘুম, আমি জাস্ট শুয়ে থাকি। আমাদের রুমটা ছিল বেকারির পিছনে, রুমটা ছিল তো আমাদের রুমটা বেসিক্যালি অন্ধকারে থাকতো, যেহেতু আমাদের রাতে কাজ করে দিনে ঘুমাতে হতো, যেন আমরা রাতের ফিলটা পাই আর কি। তো আমাদের মালিক ওইভাবে একটা পরিবেশ দিয়ে দেয় যে ওরা ঘুমাবে। তো যাই হোক, তখন রাত 10:30 এরকম একটা টাইম হবে। তো আমি শুয়ে আছি, শুয়ে থাকার পর আমাদের যে রুমের দরজাটা ছিল ওটা হচ্ছে দক্ষিণ দিকে ছিল, তো দরজাটা মূলত রাতে খোলাই থাকতো, কারণ রাতে যখন মালিক আসতো যে আমাদের মানে আগামী দিনের কাজের অর্ডার যেটা কমান্ড যেটা সেটা আমাদেরকে দেওয়া হতো, জন্য মূলত দরজাটা খোলাই থাকতো, আমরা দরজাটা লাগাতাম না। তো আমি তখন শুয়ে থাকি, ওই টাইমটাতে জাস্ট ফিল করি ওই দরজাটা দিয়ে আপনার একটা শ্যাডো ইন করে, যে শ্যাডোটা হবে লাইক 6 ফিট থেকে 7 ফিট, খুব বডি বিল্ডার টাইপের এরকম কিছু একটা। তো আমি জাস্ট ফিল করি সেই দরজা দিয়ে ইন করছে, আমার যে বেডটা ছিল আমি যেখানে ঘুমাইতাম, তো সেইখানে ডাইনিং সেট একটা প্লেস ছিল, একজন মানুষ দাঁড়ানো যাবে, খুব ইজিলি দাঁড়ানো যাবে, সরাসরি আইসা আর কিছু করে না, জাস্ট সেই ওই আমার ডাইনিং সেটের প্লেসটা আসে। আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছি, কারণ ওইখানে তো মানে 12 মাসেই ঠান্ডা ওয়েদার থাকে, মানে আপনার ব্ল্যাঙ্কেটটা লাগেই। সে জাস্ট আইসা দাঁড়ায়, সে কিছু বলে না, সে জাস্ট আমার ফেসের দিকে তাকায় থাকে। তো আমি তো খুবই ভীত হয়ে গেছি যে এই জিনিসটা কি, সে আমার দিকে কেন আসছে। তো আমি জিনিসটা দেখে খুব ভয় পাইতেছি, আমি চাইতেছি যে ভয় পেলে তো হবে না, আমি এখানে একা থাকি, আমার সাহস নিয়ে থাকতে হবে। তো
তখন কি রুমে আর কেউ ছিল না?
তখন রুমে ছিল, ওরা ঘুমাইতেছিল, বাট আমি তো ফিল করতেছি আমি একা। তো আমি জাস্ট তখন যখনই ব্ল্যাঙ্ক মানে অনেক চেষ্টার পর যখন আমি ব্ল্যাঙ্কেটটা সরালাম দেখলাম যে না কিছুই না। তো আমি ভাবলাম যে হয়তো হ্যালুসিনেশন হয়েছে ফার্স্ট টাইম। তো সেকেন্ড যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে 3 থেকে 4 দিন পরে, সেম ওয়েতে সেই দরজা দিয়ে ইন করে
ওই শ্যাডোটা,
সেই শ্যাডোটা সেম জিনিসটা। ওইদিন আমরা 3 জন ছিলাম, কিন্তু 3 জন থেকে 1 জন সে আলাদা বাসা নিয়ে চলে গেছে। তো ওই রুমটাতে জাস্ট আমি আর সেই বড় ভাইটা। তো সেই দিন আমরা 2 জনে ঘুমাই আছি, সে সেম লাইক ইন করার পর দেন সে তখন তো আমার ডান্সের যে প্লেসটা ছিল সেখানে এসে দাঁড়াইছে, কিন্তু সে আর ওই প্লেসটাতে দাঁড়ায় নাই। আমার বড় ভাইটা যে বেডে শুয়েছে বেড এর প্লেসটা নিল, সে শুয়ে পড়লো, সে শুয়ে আমার দিকে জাস্ট তাকায় আছে। তো আমি তো খুব ভয় পাইছি, আমি মানে তখন স্বপ্নে আপনার আয়াতুল কুরসি ছোড়া তখন পড়ছি, পড়ার পরে আমার মানে মোটামুটি একটা এনার্জি আছে শরীরে, তো আমি জাস্ট যখন ব্ল্যাঙ্কেটটা সরালাম যে আমি দেখবো এটা কি, আমার দেখতে হবে এটা কি, তো আমি যখন সরালাম দেখলাম যে সেম কিছুই না, জাস্ট ভ্যানিশ, মানে সেম জিনিসটাই। আমি তখন লাস্ট টাইম খুব বেশি অবাক হই, মানে অবাক হওয়ার কারণ হচ্ছে এটা, আমরা যে ব্যাকেটে থাকতাম তো ওটা আপনার ফ্লোরটা ছিল অনেক উঁচু, মানে ওখানে নর্মালি কোনো সাউন্ড হলে আপনার পুরো ব্যাকেটেতে আওয়াজ হতো, কিছু একটা সাউন্ড হয়েছে বা কিছু একটা হইতেছে। অবাকের ব্যাপারটা হচ্ছে তখন ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছিল, তো আমাদের মালিক টিভি দেখার জন্য সামনে একটা প্লেস করে দেয় যে তোমরা এখানে বসে খেলা দেখবা। দেন আমরা রাতে খেলা দেখতেছিলাম, আমরা যখন ঘুমাই মানে আমার ঘুম আসে তো আমার জাস্ট নিদ্রা আসে যে আমরা ঘুমাতে হবে, তো আমি তখন বাইরে বললাম ঠিক আছে আপনার টিভি দেখেন, আমি পিছনে যাই শুয়ে পড়লাম। তো এই কথা বললাম চলে আসি, চলে আসার জাস্ট আমি সেম ভাবে যেভাবে ব্ল্যাঙ্কেট নিয়ে শুই ঠিক সেভাবে শুয়ে পড়লাম। 10 থেকে 15 মিনিট পর আমি সেম জিনিসটা দেখলাম যে সে ইন করলো দরজা দিয়ে, সে দরজা দিয়ে ইন করে সে আর এখন আমার দিকে তাকায় নাই, সে আমার পায়ের কাছে এসে দাঁড়ালো। দাঁড়ানোর পর সে জাস্ট আমার ব্ল্যাঙ্কেটটা ধরলো, ধরে সে টানাটানি করতেছে, আমার ব্ল্যাঙ্কেট টানাটানি করতেছে।
আচ্ছা,
সে টানাটানি করতেছে, ইভেন আমিও জাস্ট খুলে দেখার চেষ্টা করতেছি যেন আমি দেখবো।
এখন আপনার ব্ল্যাঙ্কেট ধরে টানছে,
জি,
ব্ল্যাঙ্কেটে কি আপনার মাথাও ঢেকে রেখেছে?
হ্যাঁ, মাথাও ঢেকে রেখেছিলাম।
আচ্ছা,
এই জন্যই সে টানতেছে যে সে ব্ল্যাঙ্কেট, সেও আমাকে দেখবে আর আমিও চেষ্টা করতেছি আমিও তাকে আজকে দেখবো। তো ঠিক 30 সেকেন্ড হবে, দস্তাদস্তি হয় টানাটানি হয় আর কি, তখন যেটা সরাইলাম দেখলাম যে কিছুই না, জাস্ট রুমে আমি একা শুয়ে আসি, তখন ওই ভাইটাও এখন আসে নাই। তো আমি জাস্ট ঘুম থেকে ওটা জাস্ট পলাশ ভাই বলে 3-4 চিৎকার দিলাম। তো একটু আগে আমি বলছিলাম যে মানে ব্যাকারিতে জাস্ট কিছু একটা সাউন্ড হলে সেটা পুরো ব্যাকারিটা ঘুরতো, মানে আপনি সাউন্ডটা শুনবেনই,
একটু শব্দ হলে মানে পুরো ব্যাকারি থেকে শোনা যায়।
হ্যাঁ, শোনা যেত, এরকম একটা বিল্ডিং ছিল। আমি জাস্ট ডাক দিলাম তাকে, তো সে আসে নাই। তো আমি মানে ভয়ে আমি আর শুই নাই, আমি বসে আছি। 1 থেকে 1.5 মিনিট পর বড় ভাইটা আসছে, সে টিভি টিভি বন্ধ করে চলে আসছে,
মানে এমনিতেই
চলে আসছে, একটু পরে কাজ স্টার্ট হবে, সে একটু চাইতেছে রিল্যাক্স করার জন্য। তো সেও চলে আসে, আসার পরে আমি তাকে রাগান্বিত ভাবে জিজ্ঞেস করি কি পলাশ ভাই, আপনার আমি এতগুলো ডাক দিলাম, আপনাকে ডাক শোনেন নাই? সে বলে হ্যাঁ, তুমি আমাকে ডাক দিছো, কখন ডাক দিছো? আমি কি মানে কি, আমি আপনার 3-4 ডাক দিছি, চিল্লায় চিল্লা আপনাকে ডাক শোনেন নাই? কেন, আমি তো ডাকি শুনি নাই, এটা বলে শুয়ে পড়ছি। সে আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, আর আমিও তাকে বলি, আমি জাস্ট এটাই বললাম যে আপনি কেন শোনেন না, আমি এতবার ডাক দিলাম। তো শুয়ে পড়ি। তো উইটার পরে হচ্ছে আমি জাস্ট কলার বাইরে সকালে বলি যে ভাই এরকম এরকম হয়েছে আমার সাথে রাতে, আমি দেখেন ভাই জায়গাটা তো মানে আমাদের হচ্ছে কি আমাদের ডাইনসির একটা প্লেট ছিল, সেখানে ওয়েস্ট যেই জিনিসগুলো ছিল বেকারি
পরিত্যক্ত
জিনিসগুলো সেখানে ফেলা হইতো, তো এই জন্য ওইটা অন্ধকার ছিল, ওইখানে লাইট ইউজ করতো না, যেহেতু মানে রেপুটেশনের ব্যাপার আছে,
মানে কাস্টমার
চোখে যেন না পড়ে, কারণ আপনার ওইখানে কমপ্লেন করলে খুব
সিরিয়াস,
হ্যাঁ, স্পর্শপার ব্যাপার হয়ে যায়, তো এই জন্য খুব অন্ধকার ছিল। ওইখানে আগে যে একটা ওয়ার্কার ছিল, তো আমি সে বড় ভাই থেকে শুনি যে এরকম এরকম মানে আমাদের আরেক বড় ভাইয়ের সাথে তো তার সাথে কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। আমি কই যেমন, পরে বলতেছে যে সে যখন ঘুমাইতো তাকে ঘুমে ডিস্টার্ব করতো, লাইক আমাকে যেভাবে ডিস্টার্ব করছে। তো আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল, সে আমরা তখন একসাথেই থাকি, আমার ফ্রেন্ডটা দাঁড়ায় দাঁড়ায় বাইরে সিগারেট খেতেছিল, তখন লাইক 9টা কি 9:30 বাজে, তো হঠাৎ সাইডে থেকে একটা আওয়াজ আসলো, মানে জার্মানি ভাষায় একটা আওয়াজ আসলো যে তার থেকে সে কিছু চাইতেছে। তো সেই ফ্রেন্ডটা জাস্ট ইগনোর করলো ফার্স্ট টাইম, কোথা থেকে একটা সাউন্ড আসতেই পারে,
মানে উনি কি স্পষ্ট শুনতে পেয়েছে জার্মান ভাষায় তাকে কেউ একটা কিছু বলছে?
হ্যাঁ, কিছু বলছে, স্পষ্ট সে শুনতে পেয়েছে জার্মান ভাষায় কেউ একটা কিছু বলছে, কিন্তু ফার্স্ট টাইম সে ইগনোর করলো ব্যাপারটা, যেহেতু ওখানে কেউ নাই, তো সাউন্ডটা কোথা থেকে আসবে, সেই জাস্ট ইগনোর করলো,
মানে আশেপাশে কেউ ছিল?
কেউ ছিল না, জাস্ট ও ছিল।
ওকে,
তো সেকেন্ড টাইম সেম শব্দটা শুনতে পারলো, এবার সিরিয়াস, সাউন্ডটা কোথা থেকে আসে দেখতে হবে। আমাদের বেকারির সামনে হচ্ছে একটা গাছ ছিল, জায়গাটা হচ্ছে আপনার একটু নির্জন টাইপ ছিল, মানে ওইখানে বেসিক্যালি কেউ আসা যাওয়া করতো না। তো সে জাস্ট ওইখানে তাকায়, তাকানোর পরে জাস্ট দেখে গাছের উপর একটা শ্যাডো বসে আছে, শ্যাডোটা হচ্ছে সাদা, মানে ফিলিংসটা এরকম যে আমার দিকে তাকায় আছে, এবং সেই জিনিসটা চাচ্ছে, মানে সেই তাকে বলছে কিছু একটা দেওয়ার জন্য, কিছু একটা বলছে। সে জাস্ট মানে আর কিছু না করে তার হাতে যে সিগারেটটা ছিল সে ফেলে এক দৌড়ে যায় ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে পড়ছে। তখন আমরা কেউ ঘুমানি, যেহেতু 9টা বাজে, আমরা জাস্ট খাওয়া দাওয়া করে শুয়েছি। আমি জাস্ট জিজ্ঞেস করলাম, তার নাম ছিল শিশির, আমি শিশিরকে জিজ্ঞেস করলাম কে কি হয়েছে, ও কিছু বলে নাই, কিছু হয় নাই, জাস্ট এটা বলে সে শুয়ে পড়ছে। তো পরবর্তীতে আমাদের কাজের শেষে সে আমাদের সাথে এটা শেয়ার করে। তো ঘটনাটা লাস্ট পর্যন্ত যেটা জানতে পারছি, মানে যারা নামাজ পড়তো এখানে, বেসিক্যালি কেউ নামাজ পড়তো না, আমি ছিলাম, আমার সাথে ঘটনাটা ঘটছে যেহেতু আমি নামাজ পড়তাম, আমি ওখানে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আর আমার যে বড় ভাইটা ছিল যার সাথে আমি বললাম যে তাকেও ডিস্টার্ব করতো, তো সেই ভাইটাও 5 ওয়াক্ত নামাজ পড়তো।
আচ্ছা আচ্ছা।
তো পরবর্তীতে আমি জানতে পারি ওই ভাইটা যখন আসে বাংলাদেশ থেকে, তার থেকে জানতে পারি যে মানে এখানে যারা নামাজ পড়ে তাদেরকেই নাকি মোটামুটি এই জিনিসটা ডিস্টার্ব করে।
জি ভাই, কিন্তু এটার মানে জিনিসটা কি, কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো কাহিনী আছে? মানে
হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে আমি যে বড় ভাইটা ছিল, ইভেন আমাদের যে মানে ওনার ছিল হ্যাঁ, বাড়ির যে ওনার ছিল, সে বলতে চাইতো না, আমি অনেক কাজ করতাম, তো অনেক ফোর্স করার পরে যেন সে ভাইটা শেয়ার করে যে বাড়িওয়ালার যে ছেলে ছিল তার কোন এক পারপাসে তার ওয়াইফের সাথে ঝগড়া করে সে ফাঁসি দেয়
এই বাড়িতে,
সুইসাইড করে ওই বাড়িতেই দ্বিতীয় তলায়
যেখানে
আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় সুইসাইড করে সে গলায় ফাঁসি দেয়, সে মারা যায়। ভাই আরেকটা কথা হচ্ছে যে আমরা ওই বাসাটা ছাড়ার পর ওই দ্বিতীয় তলায়, ফার্স্ট তলায় কোনো প্রবলেম নাই, ওই দ্বিতীয় তলায় আজও পর্যন্ত তালা মার, সেখানে এ পর্যন্ত কেউ থাকতে পারে না। আমাদের পরে কিছু ফরেনার স্টুডেন্ট আসছিল, তারাও থাকতে পারেনি, তারা 15 থেকে 20 দিন ছিল, তারপর আর তারা থাকতে পারেনি, তারা বাড়িওয়ালার কমপ্লেন করে। এখন স্টিল আমি আসার আগ পর্যন্ত কেউ থাকে না, এখনো তালা মারাটা
পুরো শিওর। ওই যে রুমটাতে আপনাদের থাকতে দিয়েছিল, আপনি বাংলাদেশে আসার আগ পর্যন্ত কেউ থাকতো,
কেউ থাকতো না, মানে যেহেতু ঘটনাটা ওইখানে, যেহেতু ওই মানে বাড়িওয়ালা ছেলেটা যেখানে ফাঁসি দিছে পুরো ফ্লোরটাতে ইভেন এখনো তালা মারা, সেটা ভাড়াও দিতে পারে না। যে বাড়িওয়ালার ওয়াইফ মানে ছেলের যে ওয়াইফ আছে সেই এখনো থাকতে পারে না, মানে ওইটা এখন টোটালি তালা মারা।
ওকে, ঘটনা শুনে মনে হলো আপনি বলছেন যে কিছু বিদেশি স্টুডেন্ট, ওই জার্মান স্টুডেন্ট ওখানে ছিল,
ওখানে ছিল আপনার কিছু আফ্রিকান স্টুডেন্ট ছিল,
কিন্তু কেউ থাকতে পারে,
কেউ থাকতে পারে না, তারা 15 দিন ছিল। আমরা আমরা বাসা যখন চেঞ্জ করি তখন আমরা শুনতে পারি যে 15 দিন থাকার পরে তারা বাসাটা ছেড়ে দিছে। ইভেন স্টিল আমি মানে আসার আগ পর্যন্ত ওই বাসাটা এখনো খালি। বাড়িওয়ালি মালিকের যে ওয়াইফ ছিল ও খুব ডেকোরেশন করছে, তো সেখানে চাইছিল যে কিছু একটা পার্ট টাইম আর্ন যদি হয়, তো করার পরও সেখানে সে কিছু করতে পারেনি, স্টিল এখনো তালা মারা আছে,
এখনো তালা মারা আছে। সেটাই বলছি যে আসলে আপনি থাকতে পারেননি, আপনি বলেছেন যে যারা নামাজ পড়ে এখানে প্রত্যেকেরই ঝামেলা করে, পরবর্তীতে আরো কিছু বিদেশি স্টুডেন্ট আফ্রিকান স্টুডেন্ট ছিল যারাও থাকতে পারেনি। আমার মনে হয় যে এখানে ওই জায়গাটাতে এমন কিছু একটা এক্সিস্ট করছে যেটা আসলে আউটসাইডার কাউকেই অ্যালাউ
করছে না,
মানে চাইছে না যে কেউ এসে এখানে থাকে। মানে কি বলবো, মানে বিদেশি মুভিগুলো যারা দেখেন, যেমন কনজিউরিং টু কারা কারা দেখেছেন আমি জানি না, কনজিউরিং টু তে একটা সোফার একটা ঘটনা আছে, সোফাটা কোথা থেকে যেন আনে, কিন্তু সেই সোফার সাথেই একটা ঘটনা রিলেটেড ছিল, যে সোফাতে একজন বৃদ্ধ
দেখছি,
ওই সোফার মধ্যে অনেকে দেখতে পেত যে ওই বৃদ্ধকে বসে থাকতে। সো প্রিয় জিনিসগুলা কিছু আছে যে ছাড়তে চায় না, মানে ওইটার উপর আঁকড়ে ধরে রাখতে চায় সবসময়। তো এখানেও এরকম একটা জিনিস দেখা যাচ্ছে যে ওই বাসায় এমন কিছু একটা জিনিস এক্সিস্ট করছে ওই বেকারের ওখানে, যেটা চাইছে না আউটসাইডার কেউ এসে এখানে থাকুক।
ইভেন ভাই আমি এখানে মানে আমার সাথে যখন এই ইনসিডেন্ট গুলো ঘটে, 6 মাস পরে এখানে আর কাজ করি না, আমি কাজটা ছেড়ে দিই। আর হচ্ছে ওইখানে মানে ওই ঘটনাটা হওয়ার পরে একদিন সকালে 4টা বাজে, ভোর 4টা বাজে আমি জাস্ট টয়লেটে যাব, টয়লেটটা আমাদের বেকারির পিছনে ছিল। ওই যে আমি আপনাকে যে বললাম যে ওয়েস্ট একটা প্লেস ছিল যেখানে আমাদের পরিত্যক্ত জিনিসগুলো ফেলা হইতো বেকারির, না আমাদের টয়লেটে যেতে হলো, ওই জায়গাটা ক্রস করে দেন টয়লেটে যেতে হতো, ভোর 4টা হবে, তা আমি জাস্ট ওইখানে ক্রস করে টয়লেটে যাব, আমি জাস্ট ফিল করলাম ওই যে ওয়েস্টের যে রুমটা ওই কোনা থেকে একটা বাতাস আসলো, মানে আমি হাঁটতেছি বাতাসটা আমার পিছে পিছে আসতেছে। যখন টয়লেটে ইন করলাম, টয়লেটে ঢোকার আগে বেসিং এর উপর একটা ভেন্টিলেটর ছিল, তো জাস্ট মানে আমি ফিল করলাম সেই বাতাসটা ভেন্টিলেটর বের হয়ে গেল, আমি টয়লেট ইন করলাম, কিন্তু বাতাসটা খুবই ঠান্ডা ছিল, আমার গা শিউরে উঠছিল, আমার প্রসঙ্গগুলো তখন দাঁড়ায় গেছিল, মানে ওইদিন অনেক ভয় পেয়েছিলাম। ইভেন আমি ওইদিন সকালেই আমাদের যে বেকারি ওনার ছিল তারে বলি যে ভাই, আমরা ভাই বলতাম, তার সাথে খুব ক্লোজ হয়ে যাই, তখন ভাই বলতাম যে ভাই এখানে এই প্রবলেম হচ্ছে, তো জাস্ট চোখ কপাল উঠায় বলে কি বলো, আমি এখানে লাইট লাগান, আদারওয়াইজ আমাদের এখানে রাত্রে মানে হাঁটা চলা খুবই অসম্ভব, এরকম এরকম ঘটনা ঘটে। তখন ওইখানে লাইট লাগানো এলাও না, সে একটা ডিম লাইটের ব্যবস্থা করে দেয় আমাদের জন্য। ইভেন আমি জাস্ট যখন এই ঘটনাটা শেয়ার করি মালিকের সাথে, তার চেহারার এক্সপ্রেশন দেখলে ভাই বলতেন এতটা ভয়ঙ্কর ছিল, তারা এইসব ব্যাপারে অনেক ভয় পায়, কারণ সেই ঘটনাটা জানতো, কারণ ওই যে বাড়িওয়ালার ছেলে সে সুইসাইডের ঘটনাটা সে জানতো, আমরা তো জানতাম না। আমি যখন তাকে ঘটনাটা বলি, সে জাস্ট মানে চোখ কপাল উঠায় যেভাবে মানুষ তাকায় হতভম্ব হয়ে, সে আমার দিকে তাকাচ্ছে।
বুঝতে চেষ্টা করুন যে আসলে এই প্যারানরমাল জিনিসগুলো আপনি যেখানে আছেন, আমরা অনেক সময় চিন্তা করি যে গ্রামের মধ্যেই মনে এগুলো বেশি থাকে, গ্রামে তেঁতুল গাছ থাকে, গাব গাছ থাকে, বট গাছ থাকে, গ্রামে এগুলো বেশি পাওয়া যায়, কিন্তু সেই সুদূর জার্মানির মতো উন্নত কান্ট্রিতেও এই জিনিসগুলো আছে, এবং ওখানকার মানুষও প্যারানরমাল জিনিস অনেক ভয় পায় না?
হ্যাঁ অনেক ভয় পায়, ওরা অনেক ভয় পায়, অনেক ভীত। ইভেন কি ওরা রাত্রে 9টা সাড়ে 9টা আপনার পুরা রাস্তা ফাঁকা, সিটির বাইরে যে প্লেস গুলো আছে,
কান্ট্রি সাইড যেগুলো আছে,
কান্ট্রি সাইড যেগুলো আছে, আপনি 9টা সাড়ে 9টার পর পুরো রাস্তা ফাঁকা দেখবেন,
আর এমনিতে
গ্রামের মতো পরিবেশ হয়,
কম ঘনবসতিপূর্ণ,
কম ঘনবসতি, হ্যাঁ
এমনিতেই নীরব থাকে।
আমাদের মতো হচ্ছে তো মিশুক না, ওরা দিনের বেলা মিশুক, কিন্তু রাতে যে আপনি আড্ডা দিবেন, একসাথে অনেক বসে থাকবেন, ওই জিনিসটা ওদের ভিতর নাই। বাইরে মানুষ একদমই কম।
ওকে, আমি জাস্ট একটা জিনিস বলতে চাই যে সুজন ভাইয়ের মতো যারা জার্মানিতে বসে ডর শুনছে, হয়তো বা এই এপিসোডটাও অনেকে জার্মানিতে বসে বা বিভিন্ন দেশে শুনছে, শুধু একটা কথা বলতে চাই, প্লিজ আপনাদেরও যদি এই ধরনের কোনো কিছু এক্সপেরিয়েন্স ঘটে থাকে বিদেশের মাটিতে যে কোনো জায়গায়, বাংলাদেশে যদি যখনই আসেন প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন, যেমনটা সুজন ভাই যোগাযোগ করেছে আমাদের সাথে, এবং তার যোগাযোগের জন্যই কিন্তু আমরা আজকে বাংলাদেশে বসেই জার্মানির মতো কান্ট্রির একটা সত্যিকারের ঘটনা আমরা শুনতে পেয়েছি। তো আপনারাও যদি থেকে থাকেন পৃথিবীর যে প্রান্তেই যে আছেন, আমি তাদেরকে একটা অনুরোধ করব, যদি আপনারা বাংলাদেশে আসলে অবশ্যই ডট টিমের সাথে যোগাযোগ করুন, অথবা আপনারা যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেও চান, যদি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চান, আমার ফেসবুক আইডিটা বলেও দিয়েছি এর আগে, আবারও বলে দিচ্ছি, facebook.com/rjsuman sumn ডট তারপর হচ্ছে DOR ডট rjsuman ডট ডট, এই ঠিকানায় আপনি আমাকে পাবেন, এবং এখানে এসে প্লিজ আমার সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের ঘটনাগুলো শুনতে চাই, এবং ডরের যে হাজার হাজার লিসনার রয়েছে সবাইকে আপনাদের ঘটনাগুলো শোনাতে চাই। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সুজন ভাইকে, আসলে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, কারণ আপনার এই আগ্রহ না থাকলে, আপনার চেষ্টা না থাকলে আমরা এই বাংলাদেশে বসে শুধু জার্মানির ঘটনাটা মানে শুনতে পেতাম না, জার্মানির এক্সপিরিয়েন্সটা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুজন ভাই আমাদের জার্নিতে যোগ দেওয়ার জন্য।
থ্যাংক ইউ সুমন ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।
সো অনেক অনেক ধন্যবাদ আরো একবার সুজন ভাই আপনাকে।
চার মিনিটের বিরতির একটা সময় হয়ে গেল, নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন ডর মানে ভয়। আমরা চেষ্টা করি ভয়ের কাছাকাছি যাবার, সেটা কতটুকু আপনাদের অন্তরকে ছোঁয় সেই প্রতিক্রিয়া আমরা ফেসবুকে পাই। যারা ফেসবুকে কানেক্ট হতে চান এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/abcradioFM89.2। এছাড়া আসতে পারেন আমার পার্সোনাল পেজেও www.facebook.com/kebria.rj পেজটি আরজে কিবরিয়া নামে আছে, লাইক দিয়ে দেবেন প্লিজ। ফিরছি চার মিনিট পর।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিট পর আপনারা আবারও শোনা শুরু করেছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনাদের সাথে, এবং সবাইকেই আমরা বারবার নক করছি ডরের একটি স্পেশাল সেগমেন্ট নিয়ে। দুটো পর্ব আমরা অলরেডি প্রচার করে ফেলেছি, ঠিক পর্ব বলবো না, বিগত দুটি পর্বে সেটা আমরা প্রচার করেছি। ডরের স্পেশাল সেগমেন্টে থাকছে ট্যারট কার্ড রিডার রেজা, এবং সে আজকেও রয়েছে, ঠিক রাত 12টায় আমরা হাজির হয়ে যাব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। কিন্তু প্রতিনিয়ত যে সব ঘটনা আমাদের জীবনে ঘটে চলছে, সেই সব ঘটনার কিছু অঘটন আপনাদের সামনে একেবারে হন্ড্রেড প্লেসে বসে সুমন উপস্থাপন করছে। সেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম, আবারও সেখান থেকে শুনবো যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
আমি সুমন আছি এই মুহূর্তে, এবং অতীতের ঘটনায় যাওয়ার আগে একটা কথা সবাইকে বলতে চাই, আপনিও যদি ডরের জার্নিতে অংশগ্রহণ করতে চান তাহলে কিন্তু আপনার জন্য অনেক রাস্তাঘাট খোলা রয়েছে, আপনি চলে আসতে পারেন আমাদের জার্নিতে। সেজন্য আপনাকে যোগাযোগ করতে হবে, ডর শুরু হওয়ার সময় যেই ফোন নাম্বারটি বলা হয়ে থাকে সেই ফোন নাম্বারে আপনি ফোন করতে পারেন, অথবা আমার ফেসবুক ফ্যান পেজ রয়েছে rjsuman.dot, এখানে এসেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনার কোনো ঘটনা থাকলে জানাতে পারেন, তাহলে আপনিও ডরের জার্নিতে অংশগ্রহণ করতে পারবেন। এবিসি রেডিওর যে পেজ রয়েছে সেখানেও আমার পেজের লিঙ্ক রয়েছে, সেখান থেকেও আপনি চলে আসতে পারেন। আর একটা কথা একটু বলতে চাই যে অনেকেই আমাকে ফেসবুকে গত পর্ব অনেয়ার হওয়ার পর আমার কাছে জানতে চেয়েছে যে আমি একটা মুভির নাম বলেছিলাম, মুভির নামটা আসলে কি, অনেকেই হয়তো বুঝতে পারেনি বা খুঁজে পায়নি। আমি আবারও বলে দিচ্ছি, যারা একটু প্যারানর্মাল ঘটনা নিয়ে ইনভেস্টিগেশন করতে চান, একটু ঘাটাঘাটি করতে চান, তারা এই মুভিটা দেখতে পারেন। আর মুভিটার নাম হচ্ছে ডেথ অফ এ গোস্ট হান্টার। সো এই মুভিটা দেখে হয়তো আপনি কিছুটা এই ধরনের ইনভেস্টিগেশনের কি ধরনের পরিণতি হয় বা কি রকম পরিস্থিতি দাঁড়ায় সেটা আপনি কিছুটা হলো আজ করতে পারবেন, এবং যেটা আমি আগেও বলেছি মুভিটা একটা ট্রু স্টোরির উপর বেস করে তৈরি করা হয়েছে। তো যাই হোক, আরো কিছু ট্রু স্টোরি অপেক্ষা করছে আমাদের জন্য। এই মুহূর্তে যেই অতিথি আমার সামনে আছে তার সাথে আমরা পরিচিত হই। নিশ্চয়ই আমি সুমন আছি, এটা তো জানেন আপনি। আপনার মুখ থেকে আপনার পরিচয়টা একটু শুনি।
আমি রাজ, এসেছি মিরপুর থেকে, মিরপুর কাজীপাড়া।
আমরা সেই দিকটাই শুনতে চাই যেটা আপনি শেয়ার করতে চান সবার সাথে, যেমন আপনার প্যারানর্মাল কিছু ঘটনা আপনার লাইফে ঘটে গেছে এবং যেটার ইফেক্ট হয়তো এখনো কোনো না কোনো ভাবে আপনার লাইফে রয়ে গেছে। তো আমরা সেই ঘটনার দিকে চলে যেতে চাই। শুরুতে কোন ঘটনাটা আমরা শুনতে পারি আপনার কাছ থেকে?
আসলে শুরুতে ভাই একজন মানুষকে ধন্যবাদ না দিলেই না, যেহেতু আমি আসলে এখানে আসার মতো সাহস করতে পারতেছিলাম না। আসলে আমার এক বান্ধবী, সে আসলে ডাক্তারি করতেছে, আসলে ওর উৎসাহের কারণে আমার এখানে আসা।
আপনার বান্ধবীকে আমরা খুব ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে, যে উনি ইন্সপায়ার করেছে বলে আমাদের টিমে যোগ দিয়েছেন এবং আমাদের জার্নিতে যোগ দিয়েছেন।
জি ভাই, ধন্যবাদ সুমন ভাই। আমার ঘটনায় চলে যাচ্ছি। আসলে ঘটনাটা আজকে থেকে 6-7 বছর আগে। আমার সম্পর্কে, আমার কাজিনটা আসলে ভালো একটা জব করত টঙ্গী বিসিক এরিয়াতে। আসলে আমি স্পেসিফিক নামটা বলতেছি না কোন এরিয়াটা।
নো প্রবলেম।
তো ও ভালো একটা জব করতেছিল, হঠাৎ একদিন রাতে নাইট শিফট ডিউটি করে আসার সময় তো একটা বিড়াল দেখে ওটাকে লাথি মারে। লাথি মারার পর সে বাসায় আসে, সেদিন রাতে থেকে তার পায়ে একটু সমস্যা দেখা দেয়, পায়ে ব্যথা ব্যথা থেকে।
এটাকে যে পা দিয়ে লাথি মেরেছে?
হ্যাঁ, যে পায়ে লাথি মেরেছে ঠিক সেই পাটাতে ব্যথা। তো এই ব্যথার পরে আস্তে আস্তে আসলে অনেক কবিরাজ আমরা দেখাইছি, এটার জন্য অনেক ভাবে চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই কোনো মানে ইমপ্রুভ হচ্ছে না। তো আস্তে আস্তে মোটামুটি 5 বছর এই অসুখটা নিয়ে আস্তে আস্তে মানে প্যারালিসিস এমন অবস্থা হয়েছে যে বিশ্রাতি করতে পারে না। তো ওকে মানে আসলে অনেক কষ্ট করে মারা গেছে আমার ভাইটা। ও আমার 1 বছরের ছোট ছিল। তো ও যেদিন মারা যায় আমি আসলে মিরপুরে ছিলাম। তো রাত্রে 10:30 থেকে আমাকে ফোন দেওয়া হয়। আমি খেতে বসছি, আমাকে ফোন দিয়ে বলতেছে ওর বড় ভাই রবিউল ভাই যে শাহাদাত মারা গেছে। ঘটনাটা শুনে আমি আসলে সাথে সাথে টঙ্গিতে চলে যাই। ওখানে যাওয়ার পরে শুনি যে লাশ আসতেছে গাড়িতে করে। তো ওর সৎ ভাই আছে মোসা, মোসা সাথে ছিল। তো মোসাই লাশটা নিয়ে আসে, তো ওখান থেকে
আসা থেকে নিয়ে আসে,
লাশ নিয়ে আসে ন্যাশনাল পার্কটার পরেই স্কয়ার মাস্টার বাড়ি, ওখান থেকে ন্যাশনাল পার্ক যে গহীন জঙ্গল একটা, দোনোঁ পাশে জঙ্গল, খুব ভয়ঙ্কর জায়গা, ওখান দিয়ে লাশ নিয়ে আসে। আসার পর আমি ওখানে ছিলাম, আসলে বাসার সবাই কান্নাকাটি করতেছে, কেউ কোরআন পড়তেছে। তো ওখানে যাওয়ার পরে আমাকে বলতেছিল যে তুমি একটু লাশটার সামনে থেকে পাহারা দাও। তা আমি বলতেছিল ওই আমার যে ভাই মারা গেছে ওর বাবা।
আচ্ছা আচ্ছা।
তো সেদিন রাতে আমাদের বাসার পেছনে যে কবরস্থান দেখা গেছে, কবরস্থানে আমি যাওয়া আসা করতেছি, ওখানে কবর খুঁড়ে হইতেছে, লাশের পাশে এসে বসতেছি। তো তারপর দিন লাশটা কবর দেওয়া হলো, আজ কবর দেওয়া হয়ে গেছে। তারপর দিন প্রচন্ড বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে দেখা গেছে যে আমরা কবর টবর যে পানি জমে যেতে সেগুলো ঠিকঠাক পরিষ্কার করে দিয়ে এসে আবার বাসায় রয়েছি। তো পরের দিন ঠিক সন্ধ্যার পরে, তখন মোটামুটি 7 কি 7:30 সময়, আমি টঙ্গী বাজারে থেকে যাইতেছি বাসাতে। তো সারা রাস্তা ভালো গেছি, যখনই কবরস্থানটা ক্রস করতেছি তখন দেখতেছি কবরস্থানের উপরে কেউ একজন বসে আছে। আমার আসলে বিষয়টা প্রচন্ড মানে চিন্তা করি যে কে, সাদা কাপড় পরা রবিউল ভাই অবশ্যই না।
জিজ্ঞেস সময়টা বললেন
7:30-7:30।
আচ্ছা,
এশার আজানটা দিতে বা দিবে এরকম একটা সময়তে। আমি জিজ্ঞেস করলাম দূর থেকে কে ওখানে। তো প্রথম একবার ডাক দিছি সে কোনো কথা বলেনি, দ্বিতীয়বার ডাক দিছি তখনও কথা বলেনি, তৃতীয়বার যখন আমি ডাক দিছি যাই কে আপনি, তাকাতেছেন না বা কথা বলতেছেন না, কি হয়েছে, কে আপনি? তো এই কথা বলার পরে ওই আস্তে করে ঘাটটা ঘুরেছে আমাদের দিকে। তো ঘাটটা ঘোরানোর পরে আমি দেখলাম শাহাদাত যে মারা গেছে, মারা যাওয়ার সময় শরীরের মধ্যে মাংস বলতে কিছু ছিল না, শুধু চামড়া গুলো আছে। কিন্তু যখন নাকি আমি দেখলাম যে আমার দিকে ঘুরে তাকাইছে, আগে যে শাহাদাতকে আমি দেখছি আমাদের একদম সুস্থ অবস্থা, হ্যাঁ ওই শাহাদাত আমার দিকে ঘুরে তাকাইছে।
ওইটা ওই কবর যেখানে ওনাকে কবর দেওয়া হয়েছিল ওই কবরটা থেকে?
ওইখানে, ওইখানে। আর কবরস্থানটা একটু বর্ণনা দেওয়া উচিত আসলে, না বুঝবেন না। কবরস্থানটা পারিবারিক কবরস্থান, পাশে একটা মাজার আছে আমার খালাতো ভাইয়ের দাদা শ্বশুরের। আর এই পুরো কবরস্থানটার চতুর্দিকে হচ্ছে আপনার বাঁশ বাগান, গাছ মানে একদম জঙ্গল।
আচ্ছা।
তো আমি সিনটা দেখার পরে সরাসরি দৌড় দিয়ে আমি চলে যাই বাসাতে। যাওয়ার পর আমি আসলে ভয় কাউকে কিছু বলতে পারতেছিলাম না, কারণ খেলা তো বেশি। আমি শেয়ার করি যে ভাইয়া এই ব্যাপার, আমি তো কবরস্থানে কিন্তু যাওয়ার সময় আমার ভয় করতেছে। তো আমার ভাই বলতেছে যে আসলে বিষয়টা হচ্ছে যে ওইখানটাতে যাওয়ার সময় আমার একটু কেমন যেন লাগে। তার বাসাটা ছিল আবার আমাদের বাসা থেকে পেছনে, তবে আমি রেডিও অনুষ্ঠানে বলতে আপনাদের এই অনুষ্ঠানটা শুনি, ডরের অনুষ্ঠানটা আমি শুনি, আমার এটা ভালো লাগতো। আমি এটা শোনার জন্য প্রতি সপ্তাহে টঙ্গিতে যেতাম।
আচ্ছা,
যেহেতু ওই জায়গাটা একদম নিরিবিলি গ্রাম অঞ্চল, রাতে একা একা শোনার মধ্যে একটা ভয় ভয় অনুভূতি তৈরি হয়, খুব ভালো লাগে। তো যাই হোক, ওই প্রথম দিন আমি দেখছি, দেখার পরে দ্বিতীয় দিন তার পরের দিনই আমি ভাইয়ের বাসাতে একা, ভাই যে আলাদা যে বাড়িটা করছে ওই বাড়িতে আমি একা রাতে ঘুমাই, এবং ভাই ভাবি তারা থাকে তার শ্বশুর বাড়িতে। তো দ্বিতীয় দিন আমি রাতে পেশাব করতে বের হয়েছি, আমি চিন্তা করছি যে ওদিকে আমি তাকাবই না,
ওই
কবরস্থানটার দিকে আমি তাকাবই না। তো এর মধ্যেই হঠাৎ করে কিভাবে যে আমার চোখ ওদিকে চলে গেল, মানে আমার কাছে লাগতেছে আমাকে আকর্ষণ করতেছে, ম্যাগনেটের মতো আমাকে টানতেছে। আমি চিন্তা করছি না ওদিকে তাকানো যাবে না, আমি সোজা রুমে ঢুকে যাবো। তো কেন জানি আমি তাকিয়েছি ওইদিকে, ঠিক সেম দেখতেছি আমার ভাইটা ওখানে ঠিক ওইভাবে যেদিন বসাচ্ছিল আজকের দিন আমার দিকে তাকায় আছে। আমি ওকে দেখলাম, দেখার পরে আসলে আমার কি হইলো আমি বুঝতে পারতেছি, আমি একদম ফ্রিজ হয়ে গেলাম, আমি চুপচাপ দাঁড়ায় ওর দিকে তাকিয়ে আছি। তুই আমার মানে ডাকতেছে কিছু বলার জন্য, আমার ইশারা করতেছে। আমি প্রায় বোধ হয় কত মিনিট কেসছে আমি বলতে পারবো না, অনেকক্ষণ ওখানে দাঁড়ায় ছিলাম। এর মধ্যে রাতে কয়টা বাজবে আমি আসলে বলতে পারবো না, মানে এমন একটা অবস্থা, আমি কি বলবো, মানে এখন আমার বলতে নার্ভাস ফিল করি, আমার ভয় লাগতেছে যে আমার কাছে লাগতেছে ওই শূন্যের উপর দিয়ে হেঁটে আমার দিকে আসতেছে। তো আমি সেদিন চিৎকার করছি, চিৎকার করার পরে আমি সেন্সলেস হয়ে গেছি। তো যে বাসায় আমি থাকতাম তারপরে হচ্ছে তার চাচা শ্বশুরের বাড়ি, তো তার চাচা শ্বশুরের একটা ছেলে আছে, তো তার ছেলে এই সাউন্ডটা পাইছে আমি চিৎকার করছি, তো সে যে আমার ভাইয়ের বাড়িতে খবর দিছে। তো তার আয়সা দেখে আমি দরজার সামনে পড়ে আছি। তো এই ঘটনা দুই দিন আমার হওয়ার পরে আমি তো তারপর দিন ওখান থেকে চলে আসি যে আমি এখানে আর থাকবো না। তো যাই হোক, তার মাসখানিক পরে আমি আরেকবার একটা দাওয়াতের জন্য যেতে হয়, দাওয়াত বলা যাবে না, আমার একটা বিয়ের ব্যাপারে ওখানে আমাকে নিয়ে যাওয়া হয়। তো ওদিন আসার সময় রাত্র হয়ে গেছে, পরে বলে থাকো। তো সেই দিনটা ছিলাম আমি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে, আমি ওই বাড়িতে আর ভয়ও আসিনি। তো সেই দিনও ঠিকই একই অবস্থা, আমি ওয়াশরুমের জন্য বের হয়েছি রাতে, আমার ভাইয়ের আবার ওয়াশরুমটা হচ্ছে বাসার থেকে একটু দূরে, ওয়াশরুম শেষ করার পর আসলে আমার একটু বদভ্যাস আছে, ভাইয়া আছে ভাবি আছে, তো আমি একটু বাড়ির বাইরে সেটে দাঁড়ায় আমার ব্যক্তিগত কাজটা আমি সেরে আসি। তো ওখানে গিয়েছে ঠিক সেম একই অবস্থা, ওই ভাইকে দেখতেছি, আজকে দেখতেছি কবরের উপর না, বাইরের একদম শেষ সীমানায় যে সাজনা গাছটাকে গোড়ায় সে দাঁড়ায় আছে এবং আমাকে ডাকতেছে। আসলে আমি সেদিনও চিৎকার করছি, পরে আমার ওই যে ভাইয়ের বউ ভাই দুজনে দৌড়ে আসছে, কি হয়েছে কি হয়েছে, আমি বললাম যে ভাই এই ব্যাপার, আমি আজকে নিয়ে তিন দিন শাহাদাতকে দেখতেছি। তো আমার ভাইয়ের শ্বশুর যে খুবই ভালো মানুষ, আসলে সে আমাকে নিয়ে গেল যে চলো, বলতেছে কোথায় বাবা আসেন আমার সাথে দেখি কোথায়, না ওই সময় সাথে সাথে নিয়ে গেছে, তা আমি তো যাবই না,
মানে আপনার ভয়টা ভাঙানোর জন্য।
হ্যাঁ, ভয়টা ভাঙানোর জন্য। তো আমাকে আসলে তিন চারজন ধরে নিয়ে গেছে যে আমরা তো সাথে আছি কিছু হবে না, তাদের সাথে আমি কবরস্থানে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আসলে ভয়টা ওইভাবে কাটেনি, কিন্তু তারা সাথে সাথে দেখানোর পরে আসলে একটা সাহস তৈরি হয়েছে, ওটা তো সাহসটা পাওয়ার কারণে দেখা গেছে আমি ওখানে যাওয়া আসা করতেছি। তো তারপরে বেশ কয়েকটা দিন পরে আমি ভাইয়ের বাসাতে থেকে আসলে বের হইতেছিলাম, তো ওদের দুইটা রাস্তা, একটা হচ্ছে মেন রোডের দিকে আসার জন্য, আরেকটা হচ্ছে বাড়ির পেছন দিয়ে, ওটা ক্ষেতের উপর দিয়ে যেতে হয় আসলে গ্রাম অঞ্চল। তো আমি ওই বাসার ঢালটাতে নামতেছি, তো নামার সময় হঠাৎ করে আমার পিঠের মধ্যে একটা নিঃশ্বাস, মানে এরকম মনে হচ্ছে যে কোনো মানুষের মানে নিঃশ্বাসটা ছাড়ে যেটা গরম ভাব, আমি প্রথম মনে করছি ভাবি, তো পিছনে তাকাই দেখি যে আসলে কেউই নেই,
স্পষ্ট বুঝেছে।
হ্যাঁ, আমার একজন আমার একদম ঘাটটার উপরে একদম স্পষ্ট যেটা কোনো মানুষের নিঃশ্বাস ছাড়া, এমনি ওয়েদার একরকম, এরকম একটা গরম ভাব লাগা প্রশ্নই ওঠে না। এটার পরে আসলে প্রচন্ড জোরে চিৎকার করি, চিৎকার করার পরে আসলে মানে প্রচন্ড অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার পরে আমার ফ্যামিলি এবং ওই ভাই পর্যন্ত আমাকে অনেক কবিরাজের কাছে নিয়ে গেছে, আমার ফ্যামিলি আমাকে কবিরাজের কাছে নিয়ে গেছে। তো এরপর থেকে ভাই আমি আসলে অসুস্থ, তো অসুস্থই মানে মাঝখানে আমার প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি, আমি আজকে প্রায় এক বছর আমি টঙ্গিতেই যাই না। আর ইভেন কি এখন পর্যন্ত আমার কিছু সমস্যা হয়, সেটা হচ্ছে রাতে আমি ঠিক মতো আমার ক্লিয়ার ঘুম হয় না।
কেন?
আমি একটা বাজে স্বপ্ন দেখি, ওই আমার ভাইটাকে আমি দেখি, ওই কিছু একটা আমাকে বলতে চায়।
এখনো দেখো?
এখনো আমি দেখি। আমি গত রাতে সাড়ে তিনটা আমার ঘুম ভাঙছে, এরপর আমি এত চেষ্টা করছি ঘুমানো, আমার ঘুম হয় না, কেন ঘুম হয় না আমি জানি না, কিন্তু আজ পর্যন্ত আমি অসুস্থ।
আসলে এই জিনিসগুলো না আসলে উত্তর নেই, আমরা অনেক কিছু পাই এই ধরনের, অনেক মোটিভ দেখি যে কিছু কিছু জিনিস সরাসরি কোনো ক্ষতি করে না কিন্তু দেখা দেয়, কেন দেখা দেয়, কি চায় আসলে এটা আসলে মানে আদৌ বোঝা যায় না। তবে একটা জিনিস আপনি বলেছিলেন, রাতের বেলা বের হলেন এবং আপনি ওয়াশরুমে যাবেন, আপনি ডিসাইড করেছেন যে আপনি ওই দিকে তাকাবেন না, ওই কবরস্থানের দিকে। কিন্তু তারপরেও কি আকর্ষণ যেন আপনাকে বাধ্য করে ওই দিকে তাকাতে। আসলে এটা অনেকের ক্ষেত্রেই ঘটে, অনেকেই খেয়াল করলে দেখবেন যে বিশেষ করে গ্রামে যারা আছে, যে আপনি রাতের বেলা ওই জায়গাটার দিকে তাকালে ভয় করে, হয়তো কিছু নেই কিন্তু দেখতে ভয়ঙ্কর মনে হয়, এই জন্য ভেতরে ভেতরে ভয় লাগে, কিন্তু আপনি দেখবেন কোনো না কোনো ভাবে ওই দিকে তাকিয়েছেন। আসলে আমি মানে এই জিনিসটা আমার নিজের ক্ষেত্রেও ঘটেছে, আমি অনেকবার খেয়াল করেছি। আমি মানে গ্রামে যখন গেলে আমি কিছু কিছু রাতের অন্ধকারে যখন আপনি জঙ্গল দেখবেন, মানে মনে হয় যেন ওই অন্ধকারের পেছনে কি যেন আছে। আপনি এই জন্য অনেক সময় তাকাতে চাই না আমরা, যে তাকালেই তো ভয় লাগে, কিন্তু তারপরও কি জিনিস যেন ওই দিকে তাকাতে বাধ্য করে, আমরা বুঝি না কেন এরকম হয়। সো এটা মানুষের কিউরিয়াসিটি থেকে, যেটা মানুষ দেখতে পারে না সেটা সবসময় দেখার জন্য, বা যেটা মানুষ জানতে পারে না সেটা জানার জন্য মানুষের খুব বেশি আগ্রহ থাকে, সেটা থেকেও এটা হতে পারে। যাই হোক, সেই ডিসকাশনে যেতে চাই না, শুধু আমরা এতটুকু বলতে চাই যে পুরো ডর টিম আপনার জন্য দোয়া করে যে বর্তমান যে অবস্থায় আছেন, অসুস্থতায় আছেন, সেখান থেকে রিকভার হয়ে চলে আসুন।
ধন্যবাদ।
তো আমি আরেকটা ঘটনা, একটু যেহেতু সময় আমাদের হাতে কম, একটু সংক্ষেপে জানতে চাই একটা ঘটনা। সেটা হচ্ছে যে ঢাকা শহরেরই কোনো একটা হসপিটালে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, এটা কি ছিল একটু শুনি আমরা।
এটা হচ্ছে আমার মেজো আপু, আসলে তার স্বামী মারা গেছে আজকে প্রায় 4-5 বছর, তার দুইটা মেয়ে। আপুটা হঠাৎ পেটের সমস্যা দেখা দেয়, তো একদিনের ভিতরে এত অসুস্থ হয়ে গেছে যে তাকে হাসপাতালে ভর্তি করি। আমি হাসপাতালে প্রথমত আসলে আপুকে নিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, এমার্জেন্সিতে রাখি, ওখান থেকে তাকে আইসিইউতে ট্রান্সফার করা হয়, রাতে আবার নিয়ে আসি এমার্জেন্সিতে। আমি আসলে চা খাওয়ার জন্য বের হয়েছি রাতে, তখন মোটামুটি 1:30-2টা, যখন আবার ঢুকছি ইমার্জেন্সি যেয়ে দেখতেছি যে আপু ঘুমাইতেছে, তাহলে আমি একটু ওয়াশরুমে যাবো, এই চিন্তা করে ওয়াশরুমের দিকে গেছি। ওয়াশরুমটা হচ্ছে একদম এমার্জেন্সি গেটের পাশে, এর আগে একটা ছোট রিসেপশনের মতো আছে, কিন্তু ওই রুমটাকে তারা পুরোই আটকে রাখছে। এরকম একটা হাসপাতালের ভিতরে এরকম বড় একটা রুম কেউ বন্ধ করে রাখার কথা না, তো যে কোনো একটা কাজে লাগাবে, কিন্তু এরকমটা একটা মানে স্টোরের মতো করে রাখছে। ওই রুমটার পেছনে অ্যাক্সিডেন্টে 3টা ওয়াশরুম, তো আমি গেছি, যাওয়ার পর প্রথম 2টা ওয়াশরুম বন্ধ, আমি মনে করছি ভিতরে কেউ আসছে নিশ্চয়ই। তো তৃতীয় ওয়াশরুমটা যখন যে আমি দরজাটা খুলছি, দরজাটা ভিড়ানো ছিল, দরজাটা ধাক্কা দিচ্ছি, মানে আমি চমকে উঠি যে 1-1.5 বছরের একটা বাচ্চা, তার যে বাচ্চা কিনা দাঁড়ানো কোনো ভাবে সম্ভব না, এতটুকু বাচ্চা দাঁড়াতে পারে না, বাচ্চাটা সুন্দর ওয়াশরুমের কলটা ধরে দাঁড়ায় আসছে। তা আমি দেখে আসলে দ্বিতীয় কোনো চিন্তা আমার মাথায় আসে না, আমার প্রথম চিন্তা আসছে যেখান থেকে আমাকে সরতে হবে। আমি খুব জোরে একটা দৌড় দিচ্ছি, দৌড় দিয়ে এসে আমি ওয়াশরুমের বাইরে যে বের হচ্ছে লনটে, লনের সাথে বাড়ি খেয়েছি, তো বাড়ি খেয়ে আমি ঘুরে দাঁড়াইছি, যে আমার কাছে লাগতেছিল যখন আমি দৌড় দিচ্ছি পিছনে বোধ আমার আসতেছে। যাই হোক, ওখানে আমি বাড়ি খাওয়ার পরে ঘুরে দাঁড়াইছি যে বাচ্চাটা আসতেছে কিনা, দেখেছি না বাচ্চাটা নাই। আপুর পাশে যে একজন বয়স্ক মহিলা ছিল, পেশেন্ট যে ছিল সেও বয়স্ক, এবং তার বোন ছিল একজন, সেও বয়স্ক, রোগীর যে বোনটা ছিল তাকে দেখাশোনার জন্য, তাকে আমি দেখতেছি আমাকে দেখে হাসতে দিচ্ছে, হাসতে হাসতে ওয়াশরুমে দিয়ে যেতেছে। একজন মহিলা মানুষ ওয়াশরুমে যেতেছে, আমার এখানে দাঁড়ায় থাকাটা আসলে বাজে দেখা যায়। তো আমি ওয়াশরুমে লনটা দিয়ে এসে একদম বাইট সেটে দাঁড়াইছি, যে ওয়াশরুম থেকে বেরোলাম দেখবো যে তৃতীয় ওয়াশরুমটা সেটাতে ঢুকলো, যেখানে বাচ্চাটা দেখেছি সেখানে ঢুকতেছে। তো ঢুকছে, আমি এসে বাইরে দাঁড়িয়ে আছি প্রায় 5-7 মিনিট। 5-7 মিনিট দাঁড়ায় থাকার পরে আমি আসলে এক পর্যায়ে আসলে বিরক্ত হয়ে যে না কি হলো, আমি বলতে ধাঁধা দেখছি বা ভুল দেখছি, এরকম চিন্তা করে আমি আসি। আসার পরে দেখতেছি যে সেই আন্টিটা আসলে তার বোনের সামনে বসে আছে।
মানে অপেক্ষা করার পর আপনি চলে আসেন বোনের সিটের এখানে।
জি ভাইয়া।
এবং এসে দেখেন যেই মহিলাকে আপনি বাথরুমে যেতে দেখেছেন সেই মহিলা,
হ্যাঁ, তার বোনের পাশে বসে। ইমার্জেন্সি গেটের পাশেই হচ্ছে দরজাটা, তো ওখান থেকে যদি বের হয় আমার সামনে দিয়ে বের হতে হবে।
আসলে কি বলবো, মানে এখানে আমরা না হসপিটালের মধ্যে আমি যখনই এই ধরনের ঘটনা পাই আমার কাছে খুব অদ্ভুত লাগে, কারণ আমরা এই ধরনের ঘটনাগুলো সচরাচর এমন জায়গায় পাই যেখানে একটু মানুষের আনাগোনা কম, কিন্তু হসপিটালের মতো একটা জায়গায় যেখানে সরকারি হসপিটাল অলওয়েজ মানুষের ভিড়ে গিজগিজ করে।
জি ভাই।
মানুষ থাকার জায়গা বেড পায় না ঠিক মতো, ফ্লোরে থাকে যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এত মানুষের ভিড়েও এই ধরনের ঘটনা কিভাবে ঘটে অবাক লাগে মাঝে মাঝে। তবে এটাও ঠিক যে প্রত্যেকটা বাথরুমের মধ্যেই কিছু না কিছু জিনিস এক্সিস্ট করে বলে আমরা কিন্তু জানি। সো এটা হয়তো অনেকের ক্ষেত্রে ঘটে, অনেকের ক্ষেত্রে ঘটে না, এর মানে কিন্তু এই না যে অনেকে আবার বাথরুমে সবসময় গেলে ভয় পাবেন, বিষয়টা কিন্তু এরকম। কিন্তু আমরা কিন্তু এই ধরনের ঘটনা প্রচুর শুনেছি যে বাথরুমের মধ্যে অনেকেই অনেক কিছু দেখতে পায়। সো আমরা আসলে জানি না যে আসলে এটা কি ছিল, তবে ডেফিনেটলি একটা অদ্ভুত ঘটনা ছিল বলতেই হয়।
এনিওয়েজ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন সেজন্য।
ধন্যবাদ শুনবে আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
ওকে, এক এক করে কিন্তু আমাদের আজকের দুজনের ঘটনাই শুনে ফেলেছি, তবে আমাদের তরফ থেকে শেয়ার করার রয়েছে আপনাদের সাথে, সেই সাথে আপনাদের থ্রুতে হাজার হাজার ডরের যে লিসনার রয়েছে তাদের সাথে শেয়ার করতে চাই আমরা কেন আপনাদেরকে আজকে এই জায়গাতে নিয়ে এসেছি। সেই ঘটনায় আমি চলে যেতে চাই, আমি আসলে আর কোনো ধরনের কোনো ব্যাখ্যায় বা কোনো কিছুতে যেতে চাই না। আমাদের এই অংশটুকুর পরেই কিন্তু ডরের আরেকটা পার্ট, ট্যারোট কার্ড, সেটা শুরু হবে। সো আমি ঝটপট করে এতটুকু বলে দিই যে যেই জায়গাটাতে আমরা আছি পশ্চিম সানারপাড় এলাকায়, এখনো পর্যন্ত আমরা যেই জায়গাটাতে গাড়িটা পার্ক করেছি এই জায়গাটাতে বলা যেতে পারে নীরব। এবং এই জায়গাটা দিয়ে যেটা হয়ে থাকে যে এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় অনেকেই অনেক ধরনের অদ্ভুত জিনিস নাকি দেখতে পায়, এটাই হচ্ছে মূল কারণ এই জায়গাটাতে নিয়ে আসা। আমরা এমন অনেক উদাহরণ পেয়েছি অনেকের কাছে, ইনফ্যাক্ট আমাদের ডরের কোন একটা জার্নিতে এসে আমাদের একজন অতিথি এই জায়গাটার ঘটনা কিছু বর্ণনা করেছিল, তো সেই জন্য আমি আর রিপিট করতে যাচ্ছি না, শুধু আমরা মানে ফিল করতে এসেছি আসলে এই জায়গাটার ভাইবটা কিরকম হয়, নেগেটিভ ভাইবটা। এতটুকু বলতে পারি আমরা যে কয়জন মানুষ এখানে আছি, খুব বেশি যে ভয়ে আপনার গা শিউরে উঠবে বিষয়টা এরকম না, তবে এতটুকু বলতে পারি এরকম রাতের বেলায় যদি আপনি এই জায়গাটাতে আসেন ডেফিনেটলি আপনার একটা না একটা অদ্ভুত অনুভূতি হবেই। আপনি বলতে পারেন একা জায়গা রাতের বেলা গেলে এমনিতেই অদ্ভুত অনুভূতি হতে পারে। আপনি নেগেটিভ ভাইব কিভাবে বুঝবেন? কিছু কিছু বাড়ির মধ্যে আপনি দূর থেকে দেখে বুঝবেন না যে এই বাড়িতে কোন ধরনের হরর অ্যাক্টিভিটিস থাকতে পারে, এত জাঁকজমক আধুনিকতায় ভরপুর একটা বাড়ি, অথচ আপনি ফিল করতে থাকবেন, আপনার যদি সেই সেন্স থেকে থাকে আপনি ফিল করতে থাকবেন যে কেমন যেন অদ্ভুত লাগছে আপনার কাছে, কিছু একটা এখানে অস্বাভাবিক আছে আপনি ফিল করবেন সেন্স থেকে থাকলে। এবং একটু এফাকে জানিয়ে রাখি, এরকমই আরো একটা বাড়ির সন্ধান আমরা পেয়েছি বসুন্ধরা আবাসিক এলাকায়, এই বাড়িটার সন্ধান আমরা পেয়েছি এবং খুব অচিরেই হয়তো ডট টিম নিয়ে সেখানে বসে ডট ধারণ করব। আমি আসলে এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কিছু কিছু জায়গা দেখে হয়তো আপনার কাছে বোঝার কোনো উপায় থাকবে না এই জায়গার সাথে হরর কোনো কিছু কিভাবে রিলেটেড হতে পারে, বাট কিছু কিছু অনুভূতি আছে যেটা আপনি অনুভব করতে পারবেন। এরকমই এই জায়গা যে আপনি যদি রাতের বেলা একা কিংবা দুজন মিলেও যদি এখান দিয়ে আসা যাওয়া করেন আপনি কিছু না কিছু অদ্ভুত ফিল করবেন। তো যাই হোক, আমি শুধু একটা ঘটনা আমি শেয়ার করতে চাই। এই জায়গা দিয়ে একজন রাতের বেলা হেঁটে যাচ্ছিল, রাত 12টা 1টা এরকম হতে পারে, তো সে যখন এদিক দিয়ে হেঁটে যাচ্ছিল তার কাছে একটা লাইটও নাকি ছিল, টর্চ লাইট। তো যদিও শহরের রাস্তা কিন্তু এই দিকটাতে একটু অন্ধকার বলতে পারেন, কারণ আশেপাশে কিন্তু ক্ষেত খামার রয়েছে বিশাল বিস্তৃত। তো সে যখন এখানে যাচ্ছিল এই রাস্তাটা পুরোই শুনশান নীরব একটা রাস্তা, আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটা থেকে আরো একটু সামনে 5 মিনিট এগিয়ে হেঁটে গেলে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি ওই জায়গাটাতে যখন আসা মাত্র সে খেয়াল করলো মানে কে যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে বসে বসে হেঁটে যাচ্ছে। তো প্রথমে এটা দেখে তার গা শিউরে উঠে, তারপরে যাই হোক নিজেকে একটু শক্ত করে যে না ঠিক আছে হয়তো কোনো ভিক্ষুক বা কোনো কিছু কেউ যাচ্ছে এভাবে। কিন্তু সে যখন ধীরে ধীরে ক্লোজ হচ্ছে সেই জিনিসটার সাথে, একটা পর্যায়ে উনি যখন ডাক দিয়ে জিজ্ঞেস করেছে এই কে এখানে, এই কে কই যান, তখন যখন সে তাকিয়েছে তার দিকে এবং তার ভাষ্যমতে লোকটা একদম কুজু হয়ে বসে বসে মানে যাচ্ছিল, বলতে গেলে নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল, এবং সে যখনই জাস্ট তাকিয়েছে তার দিকে এমন অদ্ভুত বিভৎস রকমের চেহারা উনি ওনার লাইফে দেখেননি, ওনার ভাষ্যমতে যেটা উনি ওনার লাইফে দেখেননি, এবং সেই চেহারা দেখে উনি জাস্ট অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং এটা দেখা মাত্র সে পেছন দিকে আবার ব্যাক করে এবং চিৎকার দিয়ে দৌড়ে পালিয়ে যায় জায়গা থেকে, এবং সে তৎক্ষণাৎ বাজারে গিয়ে খুব সম্ভবত কাউকে পেয়েছিল, নাইট গার্ড বা কাউকে কোন একজনকে পরিচিত পেয়েছিল, এবং তাকে নিয়ে তৎক্ষণাৎ আবার এই জায়গার মধ্যে ফিরে আসে তার মানে বিষয়টা কি দেখার জন্য। এবং ফিরে আসার পর যথারীতি সে কোনো ধরনের কোনো কিছু পায়নি। ওখান থেকে সে যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে দেখেছিল, এরকম একটা মানুষের এই রাস্তাটা ক্রস করতে মিনিমাম আধা ঘন্টার বেশি সময় লাগার কথা, বাট সে পাঁচ মিনিটের মধ্যে ব্যাক করেছে, কিন্তু কারো কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। তো এটা তার কাছে খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর রকমের একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং আমিও বিলিভ করি এই জায়গাটাতে এসে রাতের বেলায় এরকম কোনো কিছু দেখলে আপনার কাছে এটা ডেফিনেটলি অনেক ভয়ঙ্কর মনে হবে। তো যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিতে হবে, সময় অনেকটাই শেষ হয়ে গেছে। সামনের সপ্তাহে কোন একটা হন্টেড প্লেস থেকে সুমন ও তার অতিথিরা আবারও যোগ দেবে আপনাদের সাথে। ভালো থাকুন সবাই, এবং সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী সেগমেন্ট ক্যারট কার্ড রাউন্ডে।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাবো ডরে যারা প্রতিনিয়ত পার্টিসিপেট করছেন, ট্যারট কার্ড রাউন্ডে যারা পার্টিসিপেট করছেন। প্রিয় শ্রোতা, পাঁচ মিনিট পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরছি, ঠিক রাত 12টায় ট্যারট কার্ড রাউন্ডের স্পেশাল সেগমেন্টে। আমার সঙ্গে থাকবে রেজা। আশা করছি ডরের এই বিশেষ অংশটি আপনারা কোনোভাবেই মিস করবেন না। ডর প্রিয় শ্রোতা, সপ্তাহ ঘুরে আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। এবং আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে বরাবরের মতো রেজা ভাই। রেজা ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভাই,
রেজা ভাই ভালো আছে। এবং শুধু রেজা ভাই না, রেজা ভাইয়ের সাথে আরো দুজন আছে, তাদের সঙ্গে আমরা একটু পরিচয় হয়ে নিই। আপনারা আপনাদের নামটা একটু পরিচয়টা যদি বলতেন।
আমি মুর্তজা বশির, আমি এসেছি মগবাজার মধুবাগ থেকে।
জি, আপনি?
আমি রাজ, ধানমন্ডি থেকে এসেছি।
ওকে, আমরা এই দুজন বন্ধুকে আজকে এখানে পেয়েছি, এবং কিবরিয়া আর রেজা ভাই তো আছি। আর ট্যারট কার্ড স্পেশালি যারা ট্যারট কার্ড চেনেন তারা তো জানেনই আসলে এই বিষয়টা কি। যারা আজকে নতুন শুনতে যাচ্ছেন তাদেরকে বলে রাখি আমাদের ডরের যে স্পেশাল সেগমেন্ট সেটার থার্ড এপিসোড আমরা বলবো ট্যারট কার্ড, ঠিক এপিসোড না, তৃতীয় দিনের মতো আমরা বসছি। এবং আজকে আমরা অবশ্যই ট্যারট কার্ড নিয়ে কথা বলবো, শুধু ট্যারট কার্ড না, যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো নিয়ে আমাদের বেশ কিছু কিউরিয়াসিটির জায়গা আছে, সেই জায়গা থেকে রেজা ভাই এই বিষয়টাকে যেভাবে ডিল করেন তার জায়গা থেকে অনেক অনেক অ্যান্সার থাকবে। এবং আমরা খুব হ্যাপিলি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, এই সেগমেন্টটি প্রচার করার পরে আমরা আপনাদের রেসপন্স চেয়েছিলাম। আমরা সাধারণত প্রতি সপ্তাহে যে রেসপন্সটা পাই, যদি গুণাকারে আমি যদি প্রকাশ করি, তাহলে 7-8 গুণ বেশি শ্রোতা এই এই স্পেশাল সেগমেন্টটাতে রেসপন্স করেছেন। তার মানে বুঝতেই পাচ্ছেন যে আগ্রহটা কেমন। আমরা চাই সামনের পর্ব থেকে আপনাদেরকে স্টুডিওতে, যেভাবে আজকে আমরা দুজন গেস্ট পেয়েছি, স্টুডিওতে বসিয়ে এই অনুষ্ঠানটি করতে। যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা ফোনে আপনাদের সঙ্গে কানেক্ট থাকবো, ফোনে কথা বলবো। হ্যাঁ রেজা ভাই, আমরা গত দুই পর্বে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে ট্যারট কার্ড কি, ট্যারট কার্ডের রেজাল্ট কি দাঁড়িয়েছে, আপনি যখন স্টাডি করেছেন আপনার সার্কেলের বিভিন্ন ফ্রেন্ডদের মধ্যে এই জিনিসটার কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে, সেটা ধারাবাহিকতায় আরো দুজন আজকে আমরা এখানে পেয়েছি। তাদের কাছে যাবার আগে আপনার কোনো কিছু বলার আছে কিনা স্পেশালি আজকের এপিসোডে?
হ্যাঁ, আমার একটা কথা বলার আছে। ফেসবুকে দেখলাম অনেকে ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতেছেন। আমার রিকোয়েস্ট থাকবে, ট্যারট কার্ডের সাথে ধর্মীয় কোনো বিষয় যাতে আপনার না মিলান বা বৈজ্ঞানিক বিষয় না মিলান, এটা পুরোপুরি বিশ্বাস করা না করা আপনার উপর। আমি নিজে লেখাপড়া করেছি দেশের বাইরে, তো আমি কিন্তু বিজ্ঞান যুক্ত মানুষ, মানে বিজ্ঞানকে আমি বিশ্বাস করি বেশি। এই ট্যারট কার্ডের বিষয়টা পুরাই ভিন্ন, এটাকে ধর্মের সাথে মিলান যাবে না, বিজ্ঞানের সাথে মিলান যাবে না। ঠিক তেমনি চোখ দিয়ে আমরা দেখি, কিভাবে দেখি, বিজ্ঞান বলবে আমরা ব্রেন থেকে নার্ভ আসে, নার্ভ থেকে আমাদের সেন্সর গুলো আসে, তখন দেখি, বিজ্ঞান বললো। তাছাড়া আপনি কি বলেন, কেন দেখেন
নার্ভ কেন কাজ করে,
কেন কাজ করে?
ঠিক আছে, সেখানে বলবে যে ওইটা সাপোর্ট দেয়, ওইটা সাপোর্ট দেয়, ওইটা কেন সাপোর্ট দেয়,
সাপোর্ট দিচ্ছে।
এক্স্যাক্টলি,
আমাদের বড় থেকে ব্যাটারি লাগানো,
ব্যাটারি সাপোর্টটা কে দিচ্ছে, ইলেকট্রিসিটি কে বানাচ্ছে, নদীতে তৈরি হচ্ছে, নদীকে কে দিচ্ছে, করতে করতে কিন্তু আলটিমেটলি লাস্টিং থাকে
না। ঠিক এরকম, তো আমি চাই না আপনারা এদের সাথে ধর্মকে মিলান।
তারপরেও আমার মনে হয় যে এটা আসলে একদম ব্যক্তিগত বিষয়, কে কিভাবে দেখছে না দেখছে। আমার মনে হয় কেউ যদি এটাকে সিরিয়াসলি দেখে এটা তার ব্যক্তিগত বিষয়, সে বিষয়টা নিয়ে আসলে তারা হাতটা করার কোনো দরকার নেই। আমরা যেটাই যেভাবে দেখছি না কেন, আমরা প্রত্যেকেরই মতামতকে রেসপেক্ট জানাতে চাই, এবং আপনারা যেটাতে মতামত প্রদান করছেন সেজন্যই আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। ইনফ্যাক্ট আমরা স্টোরির দিকে একটু যেতে চাই। আজকে যিনি আছেন এই ভাইয়ের কাছ থেকে আমি শুরু করি, নামটা যেন কি বলছেন?
আমার নাম মুর্তজা বশির।
মুর্তজা বশির, আমরা ট্যারট কার্ডের আজকে একটা পজিটিভ সিকোয়েন্সটা এখানে তুলে ধরার চেষ্টা করবো। বাই দ্য
ওয়ে আপনি তো ডাইরেক্টর সম্পর্কে অবগত।
হ্যাঁ আমি অবগত।
আচ্ছা আপনি এবং রেজা ভাইয়ের কাছ থেকে আপনি এটার দ্বারা সামহাউ ইনফ্লুয়েন্স ছিলেন, কি হয়েছে মানে এটার কিভাবে কি ঘটলো আপনার লাইফে একটু বলেন।
আমার সঙ্গে বেসিক্যালি দুটো ঘটনা ঘটেছে ট্যারো কার্ড নিয়ে। তো আমরা চার মাস আগে আমার গ্রামের বাড়ি খুলনাতে, আমরা খুলনাতে গিয়েছিলাম, রাজবাড়ির ইন্টারেস্ট ছিল খুলনাতে চিংড়ি খামার বা এগুলো দেখার গ্রামে প্রত্যন্ত অঞ্চলে। তো যাওয়ার পরে রাজবাড়ির একজন ফ্যান আছে ওখানে, সে আমাদের ইনভাইট করেছে রাতে, সন্ধ্যার দিকে গেলাম সেখানে। মাটির রাস্তা, আমরা বাইক নিয়ে যেতে পারি নাই, কয়েক মাস আগে বৃষ্টিও ছিল, চিকন রাস্তা, কেবলই অজপাড়া, বিদ্যুৎ নেই। তো যাওয়ার সময় আমাদের এখানে একটা পুরনো বট গাছ রয়েছে, যেটা আমাদের এলাকা যারা খুব বৃদ্ধ মানুষ তারা বলছেন যেটা তারা ছোটবেলা থেকে দেখে আসছেন এরকম, বা তাদের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের কাছ থেকে জেনে আসছেন যে এটা অনেক পুরনো বট গাছ। এবং অনেক ব্যাড কিছু ব্যাপার ওখানে ঘটেছে, যেমন ওখানে যে স্বাধীনতা যুদ্ধের সময় বা ব্রিটিশ আমলে অনেক ওখানে হত্যাটত্যা হয়েছে, এই ধরনের অনেক ঘটনা শোনা যায়। রাজবাড়ির সাথে এগুলো এলাকা নিয়ে কোনো কথাই হয়নি। যাওয়ার সময় ওই জায়গাটাতে রাজবাড়ি আটকে গেছে, তো আমরা পিছনে দেখা রাজীব ভাই আটকে গেছেন, কেন রেজা ভাই কি সমস্যা? তো বললো যে পায়ের উপর পাতার মতো কি একটা পড়ছে, পরে দেখে ওনার পায়ে হালকা ব্লিডিং হচ্ছে, কোন রকম টিস্যু টিস্যু দিয়ে মুছে। তারপর ওদের বাড়িতে গেলাম, আড্ডা হলো যথারীতি, আমরা খাওয়া দাওয়া করলাম, করতে করতে মোটামুটি রাত 11টা।
আচ্ছা,
আমরা যখন ব্যাক করব তখন তো রাত, আমরা গেছি সন্ধ্যায়। আমাদের যে হোস্ট উনি আমাদেরকে ব্যাক করতে দিবেন ওর রাস্তা দিয়ে, বাট ওর রাস্তা দিয়ে আসলে আমাদের খুব শর্টকাট রাস্তা।
আচ্ছা,
আর আমাদেরকে না হলে অনেকটা পথ ঘুরে আসতে হবে, হাঁটার রাস্তা, গ্রামে রাতের বেলায় কিছুই পাওয়া যায় না। এদিক দিয়ে যাবো কি যাবো না আমার নিজেরও একটু একটু ভয় করছে, মানে আমরা যাবো কি যাবো না ডিসিশন নিচ্ছি। তো রাজীব ভাই জিদ ধরছে যে এই রাস্তা যেহেতু প্রবলেম বলতেছে স্থানীয়রা, আমি যেই দেখবো এখানে কি প্রবলেম হয়। তো ওনারা কিছু বললো যে এখানে এটা হয় সেটা হয়, তো রাজীব ভাই এটাকে গায়ে নিল না, চলো আগে যাই দেখবো এখান থেকে। আমরা রাস্তা দিয়ে আগ্রহ না থাকলেও রাজীব ভাই যাচ্ছে একসাথে, যাই এইভাবে করে, যে সবাই থাকলে হয়তো বা কিছু হবে না।
কয়জন ছিলেন আপনারা?
আমি, সে, আমাদের যে হোস্ট সাথে আসছে।
ওকে,
তো নর্মালি রাস্তা দিয়ে রাতের লোকজন চলাচল করে না, ভয়ে কথিত আছে যে রাস্তা দিয়ে যারা চলাচল করে দেখা যায় রাতের বটগাছ এরিয়াটা পাস হয়েছে, কখনো ঠান্ডা বাতাস অনুভূত হয়েছে বা কখনো খুব গরম বাতাস, গাছ ছমছমে একটা ব্যাপার ওখানে সবসময় কাজ করে। তো ওই জায়গাটা যখন অতিক্রম করে রাজীব ভাই আবার দাঁড়িয়ে যাচ্ছেন ওখানে, ওখানে দাঁড়িয়ে উনি আমাদেরকে বলছেন যে আমি এখানে থাকবো, আমি এই জায়গাতে স্টাডি করতে চাই। তো উনি ওখানে বসলেন, আমাদেরকে মোমবাতি কালেক্ট করতে বললেন, আমরা মোমবাতি নিয়ে আসলাম, উনি মোমবাতি জ্বালিয়ে ট্যারট কার্ড এবং কিছু কাগজ লেখার জন্য এগুলো নিয়ে ওখানে বসছেন কিছুক্ষণ, আমরা একটু সাইডে অবস্থান করতেছি। স্টাডি পরে উনি যেটা বললেন সেটা হচ্ছে বেসিক্যালি ওই এলাকার যে ঘটে যাওয়া ঘটনাগুলো, যে এইভাবে মানুষের জ্বর হয়েছে, কারোর বমি হয়েছে, ইভেন আমরা ঠিক এটা বিশ্বাস করবো কি করবো না আমি ঠিক জানিও না, দেখা যাচ্ছে ওখান থেকে যাওয়ার পর জ্বর আসছে তার এবং কয়েকটা মৃত্যুর ঘটনা ঘটছে। এখন অনেকে এটার সঙ্গে মেলায় যে এখান থেকে হয়েছে, বা আমরা জানি না আসলে এটা নর্মাল জ্বরের কারণে সে মারা গেছে বা এখানে মানে ভয় পাওয়ার কারণে সে মারা গেছে।
ঘটনা আসলে কি ছিল?
বেসিক্যালি হচ্ছে এই বট গাছ যারা অতিক্রম করে তাদের চলে আসে জ্বর, অনেকে মারাও গেছে। এই ঘটনা অনেক দিন পর্যন্ত ছিল, বিগত ৬ মাস আগে ছিল না?
হ্যাঁ,
৬ মাস আগে ছিল। তারপরে বলেন আপনি।
তারপর সকালবেলায় আমরা নাস্তা করার পর চায়ের দোকানে বসছি এলাকাতে, এটা নিয়ে তখন কথা উঠছে। ওখানে গ্রামে কিন্তু মুরব্বীর চার দোকানে এসে বসে থাকে অনেকে। তো দেখা গেল যে আমরা অত কম জানি, যেহেতু আমরা ঢাকাতে থাকি, যে রাজীব ভাই ট্যারট কার্ড স্টাডি করার পর এলাকার বা ওখানকার ভৌতিক অবস্থান বা মানুষ ভয় পায়, এই জিনিসগুলোর সঙ্গে মুরব্বীদের যে এক্সপিরিয়েন্স এতদিন ঘটে আসছে, ভয়ের কাহিনীগুলো তারা জানে, সেগুলো ম্যাচ করে।
আচ্ছা,
তখন আমি বেসিক্যালি রাজীব ভাইকে বললাম যে ভাই আপনি তো অনেক কিছু চর্চা করেন, এটা আসলে কোন সলিউশন আনা যায় কিনা। তো আমার কথাতে তখন সবাই মিলে একরকম ধরা থাকে যে ভাই আপনি তো চর্চা করেন, তাহলে আপনি কোন একটা কিছু চেষ্টা করেন। এর আগে হুজুরও আসছে এখানে, আমাদের এলাকায় হিন্দু প্রধানও আছে অনেক, এরা হুজুর সন্ন্যাসী টন্যাসী আনছে, জিনিসগুলা যাতে বন্ধ হয় তার জন্য গাছে তাবিজ ঝুলাইছে, গাছে পানি পড়া ছিটাইছে, বাট কোন রেজাল্ট আসে নাই। তো তখন বললাম যে রাজীব ভাই আপনি কোনো কিছু পারবেন কি না। তখন রাজীব ভাই যে বলছেন যে এটা ভালো করতে গিয়ে ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে, তো লাস্টে উনি রাজি হলেন। হওয়ার পরে উনি আমাদেরকে একটা রাত চাইলেন যে আমি একটা রাত ওখানে কাটাতে চাই একা, তোমরা থাকলো কাছাকাছি দূরে থাকো বাট আমাকে একা থাকতে দিতে হবে। আমরা তো উনি চর্চা করেন, আমরা কিন্তু কিছু বুঝি না। তো উনি সারা রাত আমরা দেখলাম যে কিছু পড়লেন বা লেখালেখি করলেন, তারপর ওখানে মোম জ্বালিয়েছেন উনি, টোটালি কোনো বাতাস ছিল না, বাট এই অবস্থাতে আমরা দেখছি যে মোমগুলো নিভে যাচ্ছে,
মানে
গাছের নিচে, গাছের পাতা কিন্তু খুব সহজে নড়ে, কিন্তু কোন গাছের পাতাও নড়ছে না, এখানে মোমবাতি নিভে যাচ্ছিল বারবার। তারপর উনি আমাদেরকে আরো দূরে পাঠা দিলেন, উনি প্রায় ফজর আজানের আগ পর্যন্ত ওখানে ছিলেন, এবং আল্লাহর রহমত যেভাবে হোক ট্যারট কার্ড বা উনার কোন ধর্মীয় উপাসনা আছে কিনা আমরা ঠিক জানি না, বাট এরপর থেকে এখানে কেউ আর ভয় পাওয়ার রেকর্ড ঘটেনি, প্রায় ছয় মাস হতে যাচ্ছে,
অসুস্থ হয় না কেউ, কিছু হয় না,
এখনো কোনো সমস্যা দেখা যায়নি। তো আমরা তো কিছুদিন আগেও গিয়েছিলাম খুলনাতে,
এই জায়গাটা থেকে, এই ভয়ের জায়গাটা থেকে একটা আশার জায়গায় চলে যাই। তো আপনি একটা স্কুলের সঙ্গে বোধ হয় আছেন না?
আমি একটা স্কুল না, সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যদি কেউ আমাকে বলে যে কোনো গরিব স্কুল আছে সেখানে আমরা অনুদান হেল্প করি।
আচ্ছা,
এটা আমার কোম্পানির পক্ষ থেকে আমি করি,
মানে আপনার টাস্ক কোম্পানির পক্ষ থেকে আপনি এটা করেন। তো আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি আসলে আপনার জায়গা থেকে কি দেখেছেন বা আপনি ইনকোয়ারি করে কি পেলেন?
এখানে প্রথমেই বলছিলাম যখন আমি আপনাদের প্রোগ্রামে আসি, প্রতিটা জিনিসের আমি দুইভাবে ব্যাখ্যা দিব, যাতে কেউ মানে এখানে কনফ্লিকশন না আসে। সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে ওই জায়গাটার, আমরা জানি যে গাছ থেকে অক্সিজেন আসে,
জি,
বাট রাতের বেলা গাছ অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয়। যদি বৈজ্ঞানিক ক্ষেত্র আমি ধরি, তাহলে গাছের নিচে আমরা জানি রাতের বেলা অক্সিজেন কম থাকে, উল্টা হয়ে যায় জিনিসটা, কার্বন ডাইঅক্সাইড গাছ ছাড়ে,
জি,
এই কারণে অনেকের মস্তিষ্কে বিকৃতি ঘটে। এটা একটা কারণ হতে পারে মানুষের জ্বর আসার বা বিভিন্ন অসুখের, এটা একটা বৈজ্ঞানিক কারণ।
ওকে,
যদি আমি বিজ্ঞান থেকে বের হয়ে যাই, সেক্ষেত্রে দেখা যাবে এখানে ইফ্রিদ ছিল অনেকগুলা। ইফ্রিদ,
হোয়াট ইজ ইফ্রিদ?
জিন হচ্ছে তিন রকমের, একটা রকম হচ্ছে ইফ্রিদ, জিনের তিনটা ধরন থাকে, মানুষ যেমন ছেলে মেয়ে, একটা হচ্ছে উভয়লিঙ্গ, জিনদের ক্ষেত্র এরকম।
ইফ্রিদ থেকে উভয়লিঙ্গ,
একটা না উভয়লিঙ্গ, ইফ্রিদ হচ্ছে সবচেয়ে দুষ্ট মানে শয়তান জিন, ইফ্রিদ একটা জাতি, ওইখানে ইফ্রিদ থাকতো আর কি। এই ব্রিটিশ আমলে গাছের সাথে মানুষকে হত্যা করা হতো, গাছের সাথে লটকায়া, বা এমন ঘটনা করছে গাছের সাথে শিকল দিয়ে বাঁধা হয়েছে তারপর আগুন দিয়ে মারা হয়েছে। তো ওই এলাকায় বেশিরভাগ মারা গেছে হিন্দু লোক, একাত্তরের যুদ্ধের সময় ওই অঞ্চলে জীবন্ত মানুষকে মাটিতে
পুঁতে ফেলা হয়েছে,
আগুন দেওয়া হয়েছে। তো এইগুলার কারণে এখানে ওই জায়গাটা বেশি খারাপ ছিল। এবং যখন আমি গেছিলাম তখন দেখলাম যে রাতের বেলা তো যাওয়ার প্রশ্নই ওঠে না, রাতে যে ওই জায়গাটা পার হবে এটা ইম্পসিবল মানুষের জন্য, গ্রামের জন্য ইম্পসিবল ছিল। তো এটা নাকি বছরের পর বছর এমন ছিল, তো আল্লাহর রহমতে, এটা আল্লাহ একটা রহমত, এখন ওই জায়গাটা ক্লিয়ার আর কোনো সমস্যা নেই, মানুষ ইজিলি রাত্রি ভ্রমণ করে আর কারো অসুখ বিসুখ হয় না।
আচ্ছা, টেকনিক আপনার কাছ থেকে আমি নিশ্চয়ই জানতে চাবো না, এবং সেটা সম্ভব না, আপনি ট্যারট কার্ড রিড করে আপনি জায়গাটার অবস্থাটা পরিবর্তন করে দিলেন, মানে এটা কিভাবে সম্ভব?
ট্যারট কার্ডে আমি দেখলাম যেখানে কি কি হতো বা কেন সমস্যা হতো, এখানে একটা কমিউনিকেশন তৈরি হয় আমার সাথে, অদৃশ্য শক্তির সাথে আমার একটা কমিউনিকেশন তৈরি হয়, তখন আপনার সাথে কথা বলতে পারবেন। এখন এটা কিভাবে বলতে পারবেন সেটার ব্যাখ্যা অনেক লম্বা, বিশাল লম্বা।
ওকে,
বিষয়গুলো আসলে এরকম না যে আমি ফোন দিলাম, হ্যালো তোমরা কে কে আছো জিন বলো, সে আমাকে ফোনে আনসার করলো, বিষয়টা এরকম না। বিষয়টা পুরোপুরি হচ্ছে সাইকোলজিক্যাল, মানে আমার মাথায় কথাগুলো আসে, মনে করেন বটগাছ থেকে কেউ কথা বলতেছে সেটা আমি শুনতে পাই, আমি যেভাবে কথা বলতেছি এইভাবে না, এটা অন্যরকম, আমার মাথার মধ্যে জিনিসগুলো চলে আসে। মনে করেন কেউ বলতেছে যে তুমি এখানে চলে যাও, এখানে বসবা না, বা মেয়ে মোমবাতি নিভাই দিচ্ছি, তোমাকে মেরে ফেলবো, এই ধরনের কথা আমার মাথায় চলে আসে যে কেউ বলতেছে আমাকে, সে কেমন দেখতে, লম্বা না শর্ট, মোটা না কালো, এগুলো আমি দেখতে পারি না, জাস্ট কথাগুলো শুনি। তখন আমি তাদেরকে ভয় দেখাই যে আমরা জানি জিনরা আমাদেরকে তাদের চেয়ে অনেক বড় দেখে। কিছু কিছু জিন আছে যারা 20 কেজি ওয়েটও উঠাতে পারে না, এমন অনেক জিন আছে যারা 200 কেজি পর্যন্ত ওয়েট লিফটিং করতে পারে। তো এখানে এই ধরনের জিন বেশি ছিল, যারা খুব শক্তিশালী ধরনের জিন, এদেরকে মানুষ প্রেত বলে, আত্মা বলে, এই জিনকেই কিন্তু মানুষ বিভিন্ন নামে ডাকে। তখন আমি আমার টেকনিক ইউজ করছি আর কি, যে আমি ওদেরকে বুঝাইছি যে আমি অনেক বড়, তুমি আমাদেরকে তাকায় দেখো, আমি চাইলে তোমাকে আমি পিছিয়ে ফেলতে পারবো। এই যে আমি কথাগুলো যে বলতেছি রেডিওতে, এটা কিন্তু তারা কিন্তু শুনতেছে, আমরা জানি আমাদের চারপাশে জিন থাকে। এখন এই যে আমি কথাগুলো যে বলতেছি, এটা লিসেনারদের সমস্যা হতে পারে, কারণ লিসেনার যারা রেডিওতে শুনতেছেন তাদের পাশে 100% যে আল্লাহ যেহেতু বলছে জিন থাকে মানুষের সাথে, আমাদের রগের ভিতরে মানে ব্লাডের ভেইনের মধ্যে কোন জিন ঢুকতে পারে। তো আমি যে কথাগুলো বলছি, জিনরা আমাদেরকে তাদের চেয়ে বড় দেখে, এরকম তারা শুনতেছে, তারা ভাষা বুঝে আমাদের, এরকম তাদের রিস্কি একটা ব্যাপার, যে আমি কথাগুলো ফ্লাশ করতেছি, মানব জাতির জন্য একটা সমস্যা। তখন আমি তাদেরকে থ্রেট দিই যে দেখো তুমি আমাকে দেখো আমি কত বড় আর তুমি কত ছোট, আমি তোমাকে চাইলে পিছিয়ে ফেলতে পারি। এর পাশাপাশি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন
তাদেরকে ভয় পাওয়ানো,
ভয় পাওয়ানো। হ্যাঁ,
আমরা একটা জিনিস জানি যে জিনস তো আমাদেরকে বিভিন্ন ভাবে বিপদেও ফেলতে পারে, প্রহারও করতে পারে, এরকম কথাবার্তা আমরা শুনি, আমি ঠিক জানি না আমাদের পক্ষ থেকেও এটা সম্ভব কিনা, মানে মানুষ হয়ে আপনি যদি ভয়টা দেখালেন, আপনি যদি অ্যাকশনে যান, লাঠি একটা মাথায় বাড়ি দিয়ে দিলেন, এরকম সম্ভব কিনা?
সম্ভব। যেমন ধরুন হাতি, আমরা জানি হাতি সে সবচেয়ে বড় প্রাণী, তো হাতি কিন্তু নিজের বডি দেখতে পারে না, যদি তার হাতি তার বডি দেখতে পারতো একটা হাতি যথেষ্ট, একটা মানে গ্রাম ধ্বংস করার জন্য, পুরো গ্রাম সে ধ্বংস করে ফেলতো, সে যে বুঝতো সে একটা শক্তিশালী। ঠিক তেমনি হচ্ছে জিন জাতি, জিনরা আমাদের চেয়ে বোকা, এবং তারা নিজেকে ক্ষুদ্র দেখে, ছোট দেখে, আমাদেরকে তারা অনেক দেখে, বড় দেখে। ঠিক তেমনি আমরা যখন প্লেনে যখন উঠি, তারপর নিচে থেকে যে গাড়িগুলো দেখা যায়, মানুষগুলো দেখা যায়, তাহলে খেলনার মতো লাগে, খেলনা ছোট লাগে, তখন এমন একটা ফিলিংস তৈরি হয় মনের মধ্যে, আমি এটা হাতে এটা ধরতে পারবো, প্রাইভেট কার কেউ হাতে উঠাতে পারবো, এরকম একটা ফিলিংস মনে আসে। ঠিক জিনদের ঠিক তেমনি ফিলিংস মনে আসে, তারা আমাদেরকে বড় দেখে তাদের চেয়ে, তখন তারা ভয় পায়। আমরাই বোকামি করি তাদেরকে, এই ভয়গুলো দূর করি, যারা জিনদের উপাসনা করে বা ব্ল্যাক ম্যাজিক করে তারাই জিনদেরকে নষ্ট করে, তখন জিনদের মানুষের ক্ষতি করে।
ব্ল্যাক ম্যাজিকের প্রসঙ্গটা যেহেতু চলে আসলো, ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব আছে, এটা তো একেবারে এই মানে
আদি যুগ থেকে
আছে। ব্ল্যাক ম্যাজিক পাওয়ারটা পায় আসলে কোথা থেকে?
এটা থেকে আপনার কোনো কিছু যদি আমি এখন বলি, আপনাদের অনেক লিসেনারই আরম্ভ করবে এটা স্টার্ট করা, 100% বা শুরু করবে, আমি যদি বলে দিই কিভাবে করতে হয় ব্ল্যাক ম্যাজিক,
না তাহলে করার জায়গাটা আমরা আসবো না, বাট পাওয়ারের জায়গাটা এমন ভাবে বলা যায় কিনা যেটা আসলে কেউ প্র্যাকটিস যেতে পারবে না।
হ্যাঁ, পাওয়ার জায়গায় বলা যায়, ব্লাড লাগে।
না না, আমি ইনস্ট্রুমেন্ট জানতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে এই যে যতগুলো নিয়ে আসলো মানুষ, এটা নিল ওটা নিল, সেটা কোথায় গিয়ে টাচ করে, কোথায় গিয়ে কাজটা হয়?
এটা টাচ করে গ্রহের সাথে, আকাশের তারার সাথে।
কিন্তু এটা যদি আমি থাকে না, স্বাভাবিক মনে প্রশ্ন আসতে পারে, একটা মানুষের মাথার চুল নেয়া এটা আমার গ্রহ নক্ষত্রের সাথে কেন টাচ করবে?
এটাকে ভুডু বলে। এই ভুডু জিনিসটা হচ্ছে, মনে করো আমি মিস্টার এক্স, তাকে ক্ষতি করতে চাই, তার বডির কোন অংশ লাগবে, ধরেন তার লোম, একটা ড্রেসের একটা অংশ বা তার চুলের অংশ লাগবে, বা সে ব্যবহার করে এমন কোন জিনিস, সেটাকে ওই মানুষটাকে মিস্টার এক্স কে ভুডু ডলের সাথে কম্পেয়ার করা হয়, যে পুতুলটা এখন সে।
এক্স্যাক্টলি, আমি দেখেছি হলিউডের অনেক মুভিতে এটা করা হয়েছে,
তখন সুই দিয়ে খুঁচা দেওয়া হয়, এই করা হয় সেই করা হয়, এটা প্রসেস। এই প্রসেসটা আমার জানা থাকলে আমি কখনো প্র্যাকটিস করি না, কারণ এটা খারাপ জিনিস। তো আমি যদি প্র্যাকটিসটা মাইকেও বলে দিয়ে দিচ্ছি আমাদেরকে, তো ডেফিনেটলি আপনি,
এবং তার মানে আমরা যেটা দেখি যে ছবিতে ছুরি মারছে ডলের মধ্যে এবং ওখানে কেটে যাচ্ছে, ওখানে এটা হচ্ছে, এটা প্র্যাকটিক্যালি করা সম্ভব?
সম্ভব। আমরা মুভিতে যা দেখি, মুভিতে দেখবেন ডিরেক্টররা অনেক সময় লেখা থাকে মুভির নিচে যে এটা রিয়েল লাইফ থেকে নেওয়া, এগুলো বাস্তব ঘটনা। আমাদের দেশে এখন বিশ্বে খুব কম লোকই আছে যারা এগুলো প্র্যাকটিস করে, কারণ এই ধরনের পাওয়াটা অনেক সাধনার ব্যাপার,
অনেক সাধনা করে সেটা পেতে হয়। এই জিনিসগুলো না, কিছু কিছু জিনিস আপনার সাথে আমার মানে আমার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতার সাথে খুব মিলে যাচ্ছে, যে যেমন একটা জিনিস অর্জন করতে হলে খুব সাধনা করতে হয়। গ্রামেও যখন ছোটবেলাতে গল্প শুনতাম, শ্রদ্ধেয়জন যারা ছিলেন তারা যখন গল্পটা বলতেন, কোন একজন মানুষের রেফারেন্স যখন দিতেন, তখন ওই মানুষ যে কত কি সাধনা করে ওই জিনিসটা পেয়েছে সেটা বলতো। তো এটা মানে সামহাও আপনার সাথে মিলে যাচ্ছে। আপনার আরেকটা গল্পের কথা আপনি বলছিলেন, কি যেন নাম বলছিলেন, সরি,
মুর্তজা।
মুর্তজা ভাই,
আরেকটা হচ্ছে আমার 8 থেকে 9 দিন হলো আমার ডায়েট কার্ড পড়া হয়েছে
আপনার উপরে,
আমার উপরে।
এবার বলেন কি ক্ষতি হয়েছে?
আমার আমার কয়েকটা ফ্রেন্ড আমার সঙ্গে ছিল অফিসে বসে, উনি একরকম পড়তেই চাননি আর আমি একরকম জিদ ধরে যে যাই হবে আমি দেখতে চাই। উনি বললেন কিন্তু ছোট হলেও হবে,
ক্ষতি
হবে, বাট আমি বলছি যে ভাই আমি দেখতে চাই আসলে ট্যারোট কার্ড আমার উপর সঠিকভাবে বলতে পারছেন কিনা।
জি, এবং এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদেরকে একটু নোট করতে চাই আমরা সবাই মিলে, সেটা হচ্ছে ট্যারোট কার্ড যদি আপনি আপনার উপরে রিড করতে চান আমাদের এখানে আসতে পারেন, কিংবা ট্যারোট কার্ড রিড আপনি করতে চাইলেন না, আপনার জীবনে যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে আপনি থাকেন বা এমন কোন ভৌতিক ঘটনা আপনার চারপাশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে যেটার উত্তর আপনি খুঁজে পেতে চান, যেটা থেকে আপনি বের হয়ে আসতে চান, আপনি রেজাভায় শরণাপন্ন হতে পারেন।
কথা বলবো আমি, সরি হেম, আজকে অনেকে আমাকে কোশ্চেন করছে আপনাদের রেজা ভাই, আমার খুঁজে পেয়েছে কয়েকজন, আমার আপনার রেডিও থেকে খুঁজে পেয়েছে, তাদের প্রশ্ন অনেক ধরনের, আমার টাকা লাগবে, আমার ব্যবসা লস, এই ধরনের আনসার আমি করতে চাই না।
কিন্তু
আমি আপনাদের কাছে হেল্প করতে আসছি এখানে, যাদের প্যারানর্মাল প্রবলেম হচ্ছে যেটা ডাক্তারের কোনো ব্যাখ্যা নেই, সেক্ষেত্রে তাদেরকে আমি রেডিও এবিসির পক্ষ থেকে বিনামূল্যে হেল্প করব।
এই জায়গাটিতে আমরা সর্বজনকে শ্রদ্ধার জায়গায় রেখে একটা কথা বলতে চাই, দিস ইজ নট আ সায়েন্টিফিক শো, উই জাস্ট টেক ইট ফান। এবং সামাজিকতার জায়গাটা থেকে রেজা ভাইয়ের কাছে এটা খুব সিরিয়াস একটা বিষয়, কিন্তু আমরা সার্বজনীনতার জায়গা থেকে আমরা অনুষ্ঠানটা যখন শুরু করি তখনই আপনাদেরকে একটা কশন দিয়ে দিই, এবং সেই কশনের জায়গা থেকে আমরা বারবারই বলি দিস ইজ নট অ্যান এভিডেন্ট সায়েন্টিফিক প্রুভেন শো। সুতরাং সেই জায়গাটি থেকে আপনাদের এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। আপনারা অনেক সময় হিন্দি সিরিয়াল দেখেন না, সে মারামারি টারামারি করে ফেলেন না, আপনারা মনে করেন এটা এরকম একটা সিরিয়াল, এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যারা মনে করে যে না ভাই এটার মধ্যে কিছু একটা আছে, এই কিছু একটা আছে যাদের, তারা সম্পূর্ণ নিজ রিস্ক নিয়ে নিজ দায়িত্বে আপনারা রেজা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ এই ট্যারোট কার্ড আমিও বিশ্বাস করি না, কিন্তু এটা ঠিক যে আমি সত্যি সত্যি তার কথা শুনে ভয় পেয়েছে, যে কারণে এই কার্ডটা আমি কখনো ছুঁয়েও দেখি, একদম টু বি অনেস্ট আমরা এই কথাটা বললাম। আমরা এই জায়গাটা নিয়ে কাজ করি, আমরা যেহেতু বলি যে ডর মানে ভয়, আমরা ভয়ের এসেন্সটা আপনাদেরকে দিতে চাই, কিন্তু সেটা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একেবারে আপনার ব্যক্তিগত বিষয়। তো রেজা ভাই যেটা বলছিল যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে যারা আছেন, যদি মনে করেন যে রেজা ভাইয়ের কাছে এসে আপনি লাখ টাকা মালিক হবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই। যদি এরকম হয় যে না আপনি অনেক 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 টাকা পয়সা খরচ করেছেন, কোনো রোগের কোনো ট্রিটমেন্ট হয়নি, আপনি মনে করেন যে রেজা ভাইয়ের কাছে গেলে আপনার কাজ হবে, আপনি আসতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, বাট আমরা চাইবো এরকম যে হয়তো আপনার চারপাশে এমন কিছু ঘটছে যেটা কোনো উত্তর আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি বিপর্যস্ত, সেই জীবনে আসলে কি ঘটছে সেটা জানার জন্য আপনি রেজা ভাইয়ের কাছে আসতে পারেন, সেটা আমরাও কিউরিওসিটি জায়গা থেকে আমরা একটু শুনতে পারি এবং তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আর ট্যারোট কার্ড রিড আপনি যদি করতে চান আপনার, সেটার জন্য আপনাকে ওয়েলকাম, তবে এটার সাইড ইফেক্ট আছে সেটা জেনেই আপনাকে আমরা ওয়েলকাম করতে বলবো, এবং সেটার জন্য আপনাকে প্রচন্ড সাহসী হতে হবে, সেই সাহসটা যদি আপনার থাকে আপনি আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য ফোন নাম্বারটি হচ্ছে 09613892892, আমি আরো একবার বলছি 09613892892। এবং একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট এই পর্যায়ে ডরের সব শ্রোতাদের জন্য, একটা খুশির খবর আমরা বলবো। স্পেশালি আমাদের এই ডরের ট্যারট কার্ড সেগমেন্টটি রান করবার জন্য আমরা একটি ফেসবুক পেজ ওপেন করেছি। যারা শুধুমাত্র এই সেগমেন্টটাতে বেশি বেশি ইন্টারেস্টেড, তারা একেবারে রেজা ভাইয়ের সাথে সরাসরি দিন রাত চব্বিশ ঘন্টা এই পেজটিতে লাইক দিয়ে সংযুক্ত হয়ে সরাসরি তার কাছ থেকে কাউন্সেলিং নিতে পারেন, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের পেজটি হচ্ছে www.facebook.com/DAARTAROT, that is Dor Tarot. আমি আবারও বলছি www.facebook.com/Dor Tarot, বানানটা হচ্ছে DAARTAROT, অর্থাৎ Dor Tarot হচ্ছে পেজের নাম। www.facebook.com/DAARTAROT এই ইউআরএল দিয়ে আপনি খুঁজলেই পেজটি পেয়ে যাবেন। ডট ট্যারট নামে মাত্র কয়েকদিন আগে ওপেন করা হয়েছে, দ্রুত লাইক দিয়ে কানেক্ট হয়ে যান এবং আপনারা সরাসরি রেজা ভাইয়ের সঙ্গে এখানে কথা বলতে পারবেন। আমরা চার মিনিট পরেই ফিরছি।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর
স্বাগত আপনাদেরকে, আপনারা শুনছেন ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড। আমরা ট্যারট কার্ড বললেই সবাই হয়তো বা চিনবে, কারণ ইতিমধ্যে যাতে সারা পেয়েছি অভাবনীয় অভাবনীয়, এত হাজার হাজার মানুষকে আমি কিভাবে এখানে গেস্ট হিসেবে নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, শুধু এখানে আসতে হবে তা না, আমরা সরাসরি আপনাদের সঙ্গে ফোনে কথা বলবো, সেটা হয়তো বা সামনের অনুষ্ঠান থেকে আপনারা প্রমাণ পাবেন। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে শুধুমাত্র এই অনুষ্ঠানে না, দিন রাত চব্বিশ ঘন্টা চাইলে আপনারা রেজা ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন, বিকজ হি ইজ মাচ মোর ইন্টারেস্টেড অন দ্যাট ফিল্ড। সো আমরা রেজা ভাইয়ের সুবিধার্থে এবং আপনাদের সুবিধার্থে একটি ফেসবুক পেজ ওপেন করেছি, আপনারা চাইলে ওটাতে লাইক দিয়ে কানেক্টেড হয়ে রেজা ভাইয়ের সঙ্গে সরাসরি কানেক্টেড হতে পারেন। আমাদের পেজটি হচ্ছে, একটু আগেই বলছিলাম, ডর ট্যারট নামে, কিন্তু আমি কথাটি বলার সঙ্গে সঙ্গে অসংখ্য ফেক পেজ তৈরি হয়ে গেছে ফেসবুকে। আপনাদেরকে যেটা করতে হবে, এইভাবে খুঁজবেন আপনারা www.facebook.com/DAARTAROT, that is Dor Tarot, পেজটির নাম হচ্ছে Dor Tarot। আমি আবারও বলছি www.facebook.com/DAARTAROT, Dor Tarot, এবং পেজটিতে গিয়ে আপনারা অবশ্যই লাইক দিয়ে দেবেন।
হ্যাঁ মর্তুজা ভাই, আপনি যেটা বলতেছিলেন, আপনারা এগারো দিন আগে ট্যারট কার্ড রিড করা হয়েছে,
ট্যারট কার্ড যখন রিড করা হয় তখন আমাদের কিছু পরিচিত জন থেকে আমি জেনেছি যে তারাও ছোটখাটো বা বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারপরও আমি একটু মানে জিদ ধরার মতো যে যাই হোক আমি ট্যারট কার্ডটা রিড করাতেই চাই,
কিউরিয়াসিটি।
তো উনি আমাকে কয়েকবার নিষেধ করার পরও রাজি হলেন উনি, যে আমি যখন বললাম ওনাকে, উনি আমার ট্যারট কার্ড পড়লেন। আমার আগে উনি আমার ফ্রেন্ডেরটা পড়ছেন, তো পড়ার পর উনি বলছেন ওনার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব নেই বা নাও হতে পারে, যেহেতু ওনার কার্ডের ইস্যুগুলো উনি বুঝেন। আমার কার্ডটা যখন পড়লেন, তো আমার দুটো ফ্রেন্ড তো আমাদের প্রত্যেকের মোটামুটি লাইফ হিস্ট্রি জানি মোরালেস, তো ওটা যখন আমি শুনছি তখনও দেখলাম মিলে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে ওর ঘটনাগুলো সম্পূর্ণ আলাদা, ওর জীবনে আমার জীবনের ঘটনাগুলো আলাদা, এবং আলাদা আলাদা স্পেসিফিক ঘটনাগুলোই খুব স্পষ্টভাবে উঠে আসছে। যেমন হাত দেখলে যেরকম কিছু কমন কথা আসে, ঠিক এরকম না বিষয়গুলা। তো আমার লাইফ এর প্রিভিয়াস হিস্ট্রি গুলা, ভবিষ্যৎ আমার যে প্ল্যান গুলা, সেগুলো পর্যন্ত উনি আমাকে বলে দিয়েছেন। তো বলার পর আমি একটু ভয় ভয় ছিলাম যে আসলে কি হয়, যেহেতু আমি বাইক চালাই, আমি হাং ব্যাটল আমাদের একটা গ্রুপও আছে, আমি ওটার অ্যাডমিন, রেগুলারই বাইক চালাই আমি, খুব বাইক চালাই আস্তে আস্তে, মানে সেফ থাকতে চাই যাতে কিছু না হয়, কারণ আমরা যারা বাইকার আমরা সবসময় মনে করি বাইকটাই আমাদের জন্য একটা বিপদের কারণ হতে পারে। যাই হোক, আমি তৃতীয় দিনে আমি রাতে ঘুমিয়েছি বাসায়, আমি বাসাতে একাই থাকি, ঢাকাতে একা থাকি। আমার ফোনটা যথারীতি বালিশের পাশে ছিল, বালিশ খানিকটা দূরে, আমি রাতে ঘুমিয়েছি। ভোরবেলায় উঠে দেখি আমার ফোনের গ্লাস ভাঙা, আমার রুমে কিন্তু আমি একা থাকি, কোনো বোয়া নেই, বাসায় কেউ আসে না। যে ফোনটা আমি দেখাতে পারবো আপনাকে,
শিওর শিওর, ফোনের গ্লাস
ঠিক, দিস ইজ মাই ফোন,
সিরিয়াসলি,
আপনি হাতে নিয়ে দেখতে পারেন
আমার ফোনের গ্লাস, হতে পারে যে আপনি ফোনটা নিচে পড়ে গেছে,
না বিছানাই আছে,
ওইখানেই আছে,
আমাকে তো তাহলে নিচে থেকে তুলতে হবে, আমার ফোনটা বিছানাতে আছে এবং
বালিশের নিচে,
এই জন্য বললাম যে বালিশ থেকে দূরে, আমি বালিশের নিচে রাখি না, শুনেছি যে বাস্ট হওয়ার ভয় থাকে, এই ধরনের শোনার কারণে ফোনটা বালিশের নিচে রাখিও না,
একদম পুরো তো টুকরো টুকরো করে ফেলছে,
গ্লাসটা পুরো টুকরো টুকরো, এবং ফোনের অনেকগুলো ফাংশন কাজও করছে না।
না আমার না, মানে সত্যি সত্যি বলো, আপনি যে
এ পর্যন্ত কজন হলো? ছয়জন হলো না? আমার এখন কিন্তু একটু একটু বিশ্বাস হওয়া শুরু
হয়েছে। পরিচিত অনেক আছে ভাই, এবং আপনি দেখেন আমি যাদেরকে নিয়ে এসেছি এরা কিন্তু আপনাকে চিনে আগে থেকে।
না কিন্তু আমি তো ওটার জন্য না, আপনি যাকে পরিচিত নিয়ে আসছেন সেটা তো অন্য বিষয়, কিন্তু আমি তো মানুষের গল্প নিয়ে ফেলি, মানে আমি মানুষের গল্প নিচ্ছি, 4-5 হাজার স্টোরি এখন পর্যন্ত শুনছি। সুতরাং কেউ যদি আমার সামনে কোনো মিথ্যা কথা বলে আমি হা করলেই বুঝতে পারি যে হ্যাঁ যে মিথ্যা কথা বলছে। গল্পের গাঁথুনি যা থাকে তাতে আসলে বিশ্বাস না করে কোনো উপায় নেই। তারপরও একটা কথা আছে যে বিশ্বাস হওয়ার জন্য না অন্তরের ভিতরে কোনো একটা জায়গায় গিয়ে নক করতে হয়। ওই জায়গাটা এখন পর্যন্ত ট্রুলি আমাকে নক করে নাই, মানে সাম হাও আমি বলতে করার কোনো দরকার নাই, বিকজ আমি একটা সাজানো গোছানো মানুষ, আমি ওরকম থাকতে চাই।
আমার জীবনের দেখা খুব কষ্টের ঘটনা, আমার জীবনে গল্পের মতোই কষ্ট। আমি নিজে সাক্ষী আর কি, তাকে যখন বললাম তো আমি বিষয়টা সাক্ষী নিজে, আমি নিজের চোখে দেখা বা নিজে করা টেরর কার্ড রিড করা, তো তাকে যখন বললাম যে দেখো তোমার ঘটনাটা তুমি চলো একদিন কিভাবে শোনাই, জাস্ট তোমার তো ঘটনা ঘটে গেছে যে সে শোনাই, সে কোনোভাবে রাজি না তার ঘটনা বলতে। এটা একান্ত ব্যক্তিগত তার, কিন্তু ঘটনাটা মানুষ হলে বুঝতো যে টেরর কার্ডটা কতটা এফেক্টিভ। এখন যদি তার নাম ছাড়া বলা যায়, হ্যাঁ ও মোটামুটি ফেমাস আর কি। তো একদিন আমার বাসার শেষ, তার নাম মিস্টার এক্স ধরি আমি, আমার বাসায় আসলো একটু, সে একটু আউল ফল আর কি, বাট তার বাবা বাংলাদেশে খুব ফেমাস একজন ব্যক্তি, খুবই নাম করা একজন ব্যক্তি তার বাবা, সবাই চিনি সারা বাংলাদেশ তার বাবাকে চিনি,
মানে ওনার নাম বললো ওনার বাপের নাম বলে দিতে পারি।
ও গাড়ি নিয়ে আসলো, এলিয়ন গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে আসলো বাসায়, সাথে একটা মেয়ে নিয়ে আসলো। বিষয় কি, মেয়েটাকে সে লাভ করে, ভালোবাসে।
আচ্ছা,
সে আমাকে বলছে হাবি ভাই আমার কার্ডটা পড়ো, আমাদের সামনে বিয়ে,
আচ্ছা
কি হবে আমাদের, ভাই বাধ্য ভাই যেমনি এসো এমনি চলে যাও, বাসা থেকে এসো চাঁদা খায় বিদায় হোক, তুমি কার্ডের নাম নিও না, তুমি বিয়ে করবো ভালো জিনিস সামনে ভালো জিনিস হবে, তা না সে পড়বে, সে একটু ফার্স্টই বলে নিছিলাম,
সে আগেও কি বেশ বার পড়েছে?
না না, লাইফে ফার্স্ট টাইম।
আচ্ছা,
সে একটু আউল ফল টাইপের, একটু মানে
উড়াধুরা
টাইপের, সে পড়বে, যেমন তার যে গার্লফ্রেন্ড নিয়ে আসছে বিয়ে করবে কনফার্ম আর কি। তো সে তো কিছুই বুঝে না বাচ্চা মেয়ে, সে তো বলছে ঠিক আছে ভাইয়া পড়েন কি হবে, মানে সে আমতামতা করতেছে। তাই বলছে দেখো আমি তোমার কার্ড পড়ি ক্ষতি হতে পারে, সে বলছে ভাই যা হওয়ার হবে, বিয়ে তো করতেছি কনফার্ম, ক্ষতি হলে হবে, আমরা অনেক ভালোবাসি, আমরা আমাদের 10 বছরের প্রেম এই সেই। বলছি ভাই তুমি যদি কনফার্ম করো আমি পড়বো, বাট এটা আমি চাই না পড়তে।
ওকে,
তো ওর বউ যে মানে বউ হয় নাই, গার্লফ্রেন্ড গাড়িতে বসা, ড্রাইভার নেমে গেল, আমি ঢুকলাম গাড়িতে, আমি আর ওর গার্লফ্রেন্ড পিছনে বসা, আমরা একা, সে বাইরে গেছে, ওর গার্লফ্রেন্ডের কার্ডটা বললাম, পরে পরে আমি তাকে বললাম যে তুমি বিয়ে করছো টাকার জন্য, ওর ডাইরেক্ট
মানে ওকে বাইরে রেখে বলছেন নাকি ওর সামনে?
গাড়ির মধ্যে আমি আর ওর হবু বউ আর গাড়িতে কেউ নাই, ওরা সব নেমে গেছে, গাড়ি থেকে নেমে গেছে, আমি প্রথম বলছি আমি তোমার শুধু যাকে বিয়ে করবো তার কার্ড পড়বো, বলছে ওকে পড়ো। তো ওর হবু বউ গাড়িতে বসা, আমার সেই মেয়েটা কিন্তু মডেল, বাংলাদেশের টপ একজন মডেল, গাড়িতে বসছে, বলছে তুমি তাকে বিয়ে করছো টাকার জন্য আর কিছু না, এটাই কারণ বিয়ে করার। ও তো বলে ভাইয়া বলেন কি, আপনি কি পাগল হয়ে গেছেন? এই সে আমাকে দেখো আমি তো পাগল হই নাই, কার্ড বলতেছে, আমি কিছু নিজের থেকে বলি না, কার্ড যা বলে তাই আমি বলি, তুমি দেখো কার্ডে লেখা তুমি নিজে পড়ে নাও, দেখো লেখা আছে তুমি যে টাকার লোভে বিয়ে করতেছো এবং তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওদের চেয়ে অনেক নিচু, কথাগুলো তো একটা মানে ভদ্রলোক বলবে না এভাবে, এবং অনেক কিছু বললাম তোমার ই হবে সে হবে এবং বিয়ে হবে না, বিয়ে যদি হয় টিকবে না কনফার্ম, কিন্তু যদি তোমার হাজবেন্ড শুনে এটা তুমি টাকার জন্য হয়তো রাগ করবে। তো সে মেয়ে হাত ধরে মা গাড়ির ভিতরে হাত পা ধরে ভাই প্লিজ বললেন না, আমি ঠিক আছে যদি না বলে আমি চ্যাপ্টার ক্লোজ, আমি কথা বলবো না। শেষ গাড়িতে নেমে গেলাম, ছেলেটা আসছে, ভাইয়া বলো কি হয়েছে ভিতরে কি কাহিনী লোক, আমি ভাই বাদ দাও তোমার চলে যাও, সে জিদ ধরছে, মানে ওরা পালা ঝগড়া, জামাইবো ঝগড়া শুরু করে দিবে, মানে তার জামাইবো হওয়া নেই এখনো, হবে তার ঝগড়া রীতিমতো ঝগড়া, ছেলে শুনবে মেয়ে আমাকে বলতে না করতেছে। এক পর্যায়ে মেয়ে বলছে ঠিক আছে আপনি বলেন ভাইয়া, কিন্তু ছেলেকে বলছে মিস্টার এক্স কে দেখো বিশ্বাস করা না করা তোমার বিষয়, এগুলো বোগাস কার্ড, এই বিজ্ঞানের যুগে তুমি বিশ্বাস করবো না। তো আমি বললাম ছেলেটাকে দেখো তোমাকে সে বিয়ে করছে টাকার জন্য, পুরো বিষয়টা এখানে টাকা, আর তোমার বিয়ে ঠিকবে না, বিয়ে আমার কার্ড বলতেছে বিয়ে হবেই না ডাইরেক্ট, বিয়ে এটা কোনো বিয়ে না, এটা রাজাইটা যেটা করতেছে পুরো রাজাইটা। তো ছেলেটা রাগ করলো, ভাইয়া এসি ভালো লেগে আপনি কি হলেন এটা, তারপর তারা চলে গেল। আমি অনেক কিছু বলছি, আমি রেডিওতে উল্লেখ করতেছি না, অনেক কিছু বলছি, আমি চলে গেছে। ঠিক এক মাস পর ওই ছেলের একটা বন্ধু আমার সাথে আসলো অফিসে, আইসা বলছে আমি ভাই চলেন ভাই চলেন একটা জায়গা নিয়ে যাবো, আমি বলছি কোন জায়গায়, কারণ যাইতেই হবে। তো উল্টাউনের পুরান ঢাকা একটা মন্দিরের পাশে একটা কমিউনিটি সেন্টার আছে আর কি, নাম বললাম না কমিউনিটি সেন্টার, আমি আমাকে নিয়ে গেলো সে, তখন কিন্তু আমার শর্ট প্যান্ট পরা, আমি তো আনরেডি, গিয়ে দেখি তো বিয়ে বাড়ি, ভিতরে বিয়ে হইতেছে, কার বিয়ে, ওই ছেলের বিয়ে, আমি তো মানা করতাম বিয়ে হবে না কিন্তু আসলে বিয়ে হচ্ছে।
ওকে ওকে, ভেরি ইন্টারেস্টিং।
এখানে মজার বিষয় হচ্ছে দুই পক্ষ, এক পক্ষ ফুসকা খাওয়াচ্ছে আরেক পক্ষ কফি খাওয়াচ্ছে, ছেলে পক্ষ খাওয়াচ্ছে কফি, মেয়ে পক্ষ খাওয়াচ্ছে ফুসকা,
বিষয়টা এরকম। তা আমি গেছি আমার সাথে যে ছেলের বন্ধুরা আমাকে নিয়ে গেল, ওরা তো আমি ভাই বসেন ভাই খান ভাই, তো দেখি স্টেজে মেয়ে বসা ছেলে বসা খুব সুন্দর, আমাকে দেখে হাত তুললো হাসি মারলো, আমি একটু ইতস্তত বোধ করলাম
কি বললাম আর কি
লং হয়ে গেল। বসে আছি বসে আছি, তো এখানে বিষয়টা ছেলে যে বিয়ে করতেছে সে নিজের ইচ্ছায়, তার মা মার সাথে তার মা হাসপাতাল ছিল, শুধু তার বাবা আসছে বিয়েতে আর কেউ তার ফ্যামিলিতে কেউ আসে নাই, আর পুরোটাই মেয়ের ফ্যামিলি ছিল, ছেলে বন্ধু বান্ধব ছিল। মানে বসে আছি বসে আছি, হঠাৎ করে একটা মহিলা আসলো, মহিলাটা লম্বা 6 ফিট লম্বা, দেখতে খুব রাজকীয় মহিলা আসলো, মানে ছেলের বংশ, ছেলের ফ্যামিলি খুবই খুবই হাইলি স্ট্যান্ডার্ড আসলো। আইসা তো ছেলের বলতেছে তোমাকে থাপড়া দাঁত ফালে দিব, এখানে তুমি কি আসছো বিয়ে করতে, তোমার মা হাসপাতালে আইসিউতে তুমি বিয়ে করতে আসছো ডাইরেক্ট সবার সামনে। ওই ছেলে শাশুড়ি যে ওদের বলতেছে এই আপনি এখানে কি শুরু করছেন বিয়ে শাদি, ছেলের মা মারা যাচ্ছে আপনি বিয়ে করতেছেন, এই সেই শুরু হলো ঝগড়া। আমরা তো বসে আছি, তো আমি যখন গেছি বললাম তাড়াতাড়ি ফুচকাটা খায় নি, ঝগড়া লাগা
এরপরে ফুচকা পাওয়া যাবে না।
আমি গেছি দৌড়ে ওর বন্ধুদের বললাম তাড়াতাড়ি ফুচকা নিয়ে আসো, যাওয়ার সাথে সাথে ওই দিক থেকে মেয়ের মা বলতেছে ফুচকা বন্ধ করো, ফুচকা আনতে গেছে বলতেছে না ফুচকা দেওয়া যাবে না নিষেধ আছে, পুরোটা কিন্তু রুমের মধ্যে করতেছে। গেলাম কফি রুমে, অ্যাটলিস্ট কফি খাই, বা যেহেতু ভাত পাবো না ঝগড়া শুরু হয়েছে, কফি খাচ্ছি বসে বসে আর দেখতেছি সামনে স্টেজে কাজ নেই। ওই মহিলাটা এই কথাটা বলে চলে গেছে, মহিলাটা ছেলে খালা চলে গেছে, আসলো আরেকটা মহিলা ওইটাও দেখতে খুব হাই ফাই, আইসা বলছে এই তুমি এখানে বিয়ে করতে আসছো, তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হো, এই ফ্যামিলির ছেলে বিয়ে হবে না, এই না সে না, অনেক মানে পুরাই গ্যাঞ্জাম। তখন ওখান থেকে মেয়ের মা উঠে বলতেছে আমাদের 10 লাখ টাকা না দিলে কাবিন হবে না, এখন 10 লাখ টাকা দিতে হবে নাহলে বিয়ে হবে না, আমার মেয়ে কি পানিতে বাইসাইছে, এই এইভাবে কথা বলছে আর কি, যে সবার শুনতে মেয়ে কি পানিতে বাইসাইছে, টাকা 10 লাখ দিতে হবে এখন নাহলে বিয়ে হবে না। বিয়ে বাড়িতে এরকম একটা সিচুয়েশন খুবই অড। তখন ছেলের বাবা খুব সুন্দর করে কথা বলে ভদ্রভাবে,
ছেলের বাবা ছিল ওখানে,
ওর বাবা ছিল, ওর বাবাই একমাত্র বাবাই ছিল আর কেউ ছিল না, সিনেমার মতো কাহিনী, কিছু মহিলা ঢুকতেছে ছেলেটা বকা টকা দেয় আবার বেরোয় যাচ্ছিল।
কিন্তু মা যদি আইসিউতে থাকে তাহলে ছেলের বাবা এখানে কি পড়ে,
ছেলের বাবা এখন ছেলে তো বিয়ে করবি, ওরা বাপ মার একমাত্র ছেলে আর বাবার খুব আদরের, বাবা বিয়েটা দিবি আর কি, এরকম একটা সিচুয়েশন। তখন বাবা আসলো, এসে বলতেছে বিয়ান সাহেব আমি আপনাকে চেক দিয়ে দিই, ওকে গয়না দিছি, গয়না তো কিছু টাকা হয় বাকি টাকা চেক দিয়ে দিই। মহিলা না টাকা ক্যাশ লাগবে, এখন টাকা দিতে হবে, ওই ঢাকাইয়া ভাষায় আর কি, এখন আমার টাকা লাগবো নাহলে মাইয়া বিয়া দিব না, এই টাইপের মেয়ে বসে আছে। তখন ছেলের বাবা বলতো ছেলেকে দেখো তুমি তোমার ওয়াইফকে বোঝাও, সে রাজি হয় পরশু দিন রোববার টাকা দেবে, টাকা দিবো কনফার্ম, আমরা তো এমন রাস্তা থেকে উঠে আসি নাই। ছেলে ফ্যামিলি খুব ভদ্র, ছেলে গেছে মেয়ের কাছে, আমি তো দেখতেছি লাইভ, মেয়েটাকে বলতেছে যে দেখো টাকাটা রোববারে নাও, মেয়ে উঠা বলে না টাকা এখন লাগবে আমার, টাকা এখন দিতে হবে না আমি বিয়ে করুন। তখন আমি আসছি, আমি ভাবতেছি আমি এনতে ভাগি, এরপরে সামহাও আমি উঠে গেছি, তারপরে কিন্তু আমি এখন থাকি নাই, আমি চলে আসছি। পরের দিন শুনলাম তাদের বিয়ে হয়েছে, বিয়ে কিন্তু তার হয়েছে, কার কিন্তু রং ঠিক 1.5 মাসের মাথায় ওদের ডিভোর্স হয়ে গেছে, মেয়ে থাকে আলাদা ছেলে থাকে আলাদা, আমার সাথে মাঝে মাঝে কথা হয়, ছেলের সাথে কথা হয় মেয়ের সাথে কথা হয়।
কিন্তু একটা জিনিস তো কাট থেকেই বলছে, যদি আমি ওই জায়গাটাতে বলি সেটা হচ্ছে কিসের বিয়ে, এটা আলটিমেটলি প্রশ্ন মতো এটা চিহ্ন কিন্তু থেকেই যায়,
বিয়ে বাড়িতে যা শুরু হয়েছিল
তাদের বিয়ে কিসের বিয়ে,
এখানে এটাই বোঝাইলো যে মেয়ের মা যে টাকার জন্য যা করলো এটা আমি আমার সিনেমা ছাড়া বাস্তবে দেখি না জীবনে, আমার লাইফের ফার্স্ট দেখা সরাসরি,
ভেরি ইন্টারেস্টিং, পুরো থান্ডার্ড হয়ে গেলাম। আচ্ছা মুর্তজা ভাই, আপনার 11 জন বাইক নিয়ে কি জন একটা বলতেছিলেন ওই জায়গাটা আবার ব্যাক করতে,
আমার যে পার্সোনাল ইস্যু গুলা উনি পিছনে ঘটে আসা ইস্যু গুলা এটা সম্পূর্ণ ভাবেই মিলিয়ে গিয়েছে আমার সঙ্গে, আমার জীবনের ঘটনাগুলোর সঙ্গে। এবং আমি টার্ট কার্ড বা এই হাত দেখা কোনো কিছুতেই আমার ছিল না ভাবে, বাট কিছুটা আস্তে এসেছিল যেটা আমার এলাকার ঘটনা ঘটলো তার উপর থেকে, তারপরে এটা দেখানো। এবং আমরা যে দুটো ফ্রেন্ড গেছি দুটো দুজনের ক্ষেত্রেই 100% মিলে,
মানে আপনি আপনার জায়গা থেকে কি মানে আমরা এটা বলতে পারি আমাদের লিসনারদেরকে যে যদি কোনো ভালো উদ্দেশ্য নিয়ে কেউ আসে, লাইক কোনো একটা মানুষের উপকার হলো, কিংবা ওই যে আপনি বললেন যে এলাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটতো সেটা দূর করার জন্য, কিংবা একটা লোক যদি ধরেন খুব একদম ভৌতিক একটা অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে অনেকদিন যাবত কিন্তু রেহাই পাচ্ছে না, তাহলে তার ক্ষেত্রে ট্যারট কার্ড রিড করে তাকে একটা ভালো অবস্থানে নিয়ে আসা সম্ভব,
আমি তাই মনে করছি।
ওকে ফাইন, এই অ্যাসেসটা আপনাদেরকেও আমরা দিলাম, এটা রেজার হয়ে মনে করছে, বাট আমি অ্যাজ এ হোস্ট হিসেবে শুধু বললাম, আমি কি মনে করছি সেটা আমি বলবো না। বাই দ্য ওয়ে আপনার কাছে একটু আসি ভাই, আপনার নামটা আরেকবার বলেন।
রাজ,
রাজকে আমরা আরেকদিন পেয়েছিলাম কিন্তু রাজের স্টোরি আমরা ফুল কমপ্লিট করতে পারিনি, আমার মানিব একটা পিছন দিক থেকে পড়ে যাচ্ছে, তো মানিব একটা ধরার পর যে আমার কাছে মনে হচ্ছে ভাই আপনাকে বলতে বলি যে রাজবাবু কত টাকা আছে আমার মানিব্যাগে,
সেটা বলা যাবে না, এটাকে বলে ইলমে গায়েব, এই ক্ষমতা ঈশ্বর ছাড়া কারো নাই পৃথিবীতে, অদৃশ্যকে জানার ক্ষমতা, একটা হচ্ছে অদৃশ্যকে জানা, একটা হচ্ছে ফিউচার প্রেডিকশন করা, দুটো ভিন্ন জিনিস। ইলমে গায়েবের ক্ষমতা একমাত্র ঈশ্বরের আছে, যে অদৃশ্যতে কি আছে, কিয়ামত কবে হবে, মহাপ্রলয় কবে হবে, তুমি কবে মারা যাবা, কবে তোমার বিয়ে হবে,
আলামত বলে দিয়েছে,
হ্যাঁ এগুলা জাস্ট প্রিডিকশন করা আছে কিন্তু একুরেট না, এই ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আর যা আপনারা টিভিতে দেখেন এই যে প্রশ্ন করে মানে কয় টাকা আছে, এগুলো সব ম্যাজিক ট্রিক, হাতের চালাকি, এগুলো করে তারা করে, তো যেগুলো সুপার ন্যাচারাল
সেই সব সর্বোচ্চ ক্ষমতা মালিক হচ্ছে ঈশ্বর।
না কিন্তু তাহলে আপনি যে যে সুমনের ক্ষেত্রে যে জিনিসটা করেছেন যে ও কি কোথায় ছিল কোথায় দাঁড়িয়ে
নিজে রাস্তায় নামছে, নেমে বাসের দিকে তাকাইছে, কি লেখছে কোথায় তাকাইছিল আমি বলতে পারছি, কারণ ওইটা ওইটা ওনার ব্রেইন, আর মানবিক টাকা তো আপনার ব্রেইন না, টাকা।
এক্স্যাক্টলি। ওকে ভাই, আমার দিন রাত হয়ে যাবে এগুলো আলোচনা করতে গেলে, আমরা বরং আপনার কাছেই যাই। হ্যাঁ, যেটা রাজ, রাজ ভাই,
এই সমস্ত আদি ভৌতিক ব্যাপার বা মানে সুপার ন্যাচারাল প্যারানর্মাল ব্যাপার বলে যেগুলো আমরা বলে থাকি, এগুলো আমি খুব একটা বিশ্বাস করতে চাই না, করিও না, মানে চেষ্টা করি লজিকের মধ্যে থাকার। আর একটা ব্যাপার হচ্ছে যে লজিকের দিক থেকে চিন্তা করতে গেলে পৃথিবীতে যত ইনসিডেন্ট ঘটে প্রত্যেকটা ইনসিডেন্টের পিছনে আপনি খেয়াল করবেন কোনো না কোনো স্পেসিফিক কারণ থাকবে, কারণ ছাড়া কোনো কিছু ঘটে না। তাহলে সুপার ন্যাচারালটা কি? কারণ তো অবশ্যই আছে, কারণটা মানুষ ঘেটে বের করলেই পারে। কিছু কিছু ব্যাপার ঘটে যায় যেগুলো মানুষ সাইন্টিফিক্যালি একটা মানে ব্যাখ্যা বের করতে পারে, এক্সপ্লেন করতে পারে, যেটা এই কারণে হতে পারে অথবা এই কারণে এটা হয়েছে, কিন্তু কিছু কিছু ব্যাপার মানুষের মস্তিষ্কে এটা আসলেই আসে না, আমাদের চিন্তার বাইরে যে
হাউ ইট হ্যাপেন্ড,
তখনই এটাকে আমরা মানে ওই সুপার ন্যাচারাল প্যারানর্মাল সাথে রিলেট করে ফেলি, যে হয়তো বা ওই কারণে হতে পারে, কারণ প্রত্যেকটা ঘটনার ব্যাখ্যা আমরা স্পেসিফিক্যালি বের করতে পারি না বা সম্ভব না। এটা আমি নিজেও একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আমি বলতে পারি যে হয়তো এই কারণে অথবা এই কারণে, একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ তোমার টায়ার প্রেশার কম ছিল অথবা ব্রেকে কোনো প্রবলেম ছিল, তুমি চেক করে বের হও নাই, এই কারণে হতে পারে। এখন আমার সাথে তো অলরেডি মানে ট্যারট কার্ড পড়ার পরে আমাকে নিষেধ করা হয়েছিল যে ট্যারট কার্ড তুমি পড়ো না, তো তারপরে আমি আসলে কিউরিয়াসিটি থেকে যে আমি জানতে চাই কি হয়েছে, তো উনি যখন আমাকে এক্সপ্লেন করে যে তোমার প্রিভিয়াস লাইফে এই ঘটনাগুলো ঘটেছে বা তুমি এই তোমার ক্যাটাগরিটা এই, তুমি এইভাবে চিন্তা করতে পছন্দ করো, তোমার সাথে এরা এরা রিলেটেড এবং এই ক্ষতি তোমার হয়েছে, ভবিষ্যতে তোমার এই হওয়ার সম্ভাবনা আছে, প্রিভিয়াসটা আমি নিজেই প্রুভ, কারণ আমি ওনাকে বলি নাই, স্বীকার করি নি ওনার সামনে, বাট আমি মনে মনে তো জানি যে হ্যাঁ ব্যাপারগুলো আসলে 80% মিলে গেছে, তো সেখান থেকে বলি আমার পার্সোনালি তো বললাম টার্ট কার্ড পড়ার পরে আমার একবার ক্ষতি হয়েছে, এখন এটা অন্য কারণে হতে পারে।
আপনার বাইক বলেছিলেন,
বাইকের ব্যাপারটা বলেছিলাম, তো এবার আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ঘটনা, যদিও মানে ঘটনাটা বলা আসলে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, মানে হাইলি প্রোহিবিটেড, যেটা কারোর সাথে শেয়ার করবো না এরকম, তো যেহেতু আজকে আসছি ডরে, তো আমি মানে নাম বলবো না, নাম মেনশন না করে আমি জাস্ট ওর স্টোরিটা শেয়ার করতে চাচ্ছি যে ওর লাইফে কি ঘটে গেছে। তো আমার ওই ফ্রেন্ডটা হচ্ছে বাইকার, সে বাইক পছন্দ করে, তো আমার তো একটা পেজ আছে বাইক ডক্টর বিডি, তো ওটার আবার সে কোয়াডমিন আমার সাথে, তো ওর কিছু প্রবলেম আমি আসলে ওটা আইডেন্টিফাই করতে পারি নাই, আমাদের তো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে টিনেজ আমরা ধর পার করে আসি, প্রত্যেকের ওই গার্লফ্রেন্ড রিলেটেড একটা ব্যাপার থাকে, যে গার্লফ্রেন্ড ছিল, ব্রেকআপ হয়েছে বা উমুককে ভালোবাসি তোমার সাথে রিলেশন সামথিং লাইক দ্যাট এরকম।
ওকে, এখান থেকে আবারও ফিরবো, একটা ছোট্ট বিরতি নিয়ে নেই, 5 মিনিটের ছোট্ট একটা বিরতি। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, এখানে বিশেষ করে ফেসবুক পেজে আমরা ঝড় দেখতে পাচ্ছি, এবং আপনাদের সবার জন্য একটা গুড নিউজ যে রেজা ভাই সবার সঙ্গেই সারাদিন রাত যখনই সুযোগ পাবেন তিনি ফেসবুকে আপনাদের প্রশ্নগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, শুধু এই অনুষ্ঠানে না, আপনারা চাইলে যে কোনো সময় ফেসবুকে তাকে জিজ্ঞাসা করতে পারেন এবং তিনি উত্তর দেবেন। আর সেটা হচ্ছে পেজটির ঠিকানা আমি আবারও বলছি, www.facebook.com/dortarot dartarot নামে পেজটি আছে, এই ইউআরএল দিয়েভাবেই খোঁজ করবেন, নইলে আপনি ফেক পেজে চলে যেতে পারেন, এখানে গিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি মেম্বার হয়ে যাবেন। পেজটি খুবই আনারি পেজ, কয়েকদিন আগে খোলা হয়েছে, একেবারেই সাজানো হয়নি, লাইক দিয়ে কানেক্টেড থাকুন, খুব শীঘ্রই নতুন আপডেট আসছে।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর Mr. Mango Candy.
বিরতির পর আরো একবার স্বাগত, আপনারা শুনছেন ডর স্পেশাল সেগমেন্টে ট্যারট কার্ড, রেজা ভাইয়ের সাথে সাথে আছে আমি আরজি কেবরিয়া। হ্যাঁ, তোমার কাছে ফিরবো, তুমি বন্ধুর গল্পটা বলছিলে, তারপর কি হলো জানো?
ওর আসলে একটা সবসময় ফ্রাস্ট্রেটেড থাকতো, ওর গার্লফ্রেন্ড হতো না, এটা একটা মানে বড় ইস্যু ছিল তার লাইফে, এবং এটা নিয়ে সে বেশ মানে হীনমন্যতায় ভুক্ত, যে সবার গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড নেই, এটা এটা কেমন কথা, এবং সে অনেক ট্রাইও করেছে, এর জন্য আমরা মানে বন্ধু বান্ধব যখন মানে বেসিক্যালি আড্ডায় বসতাম ওনাকে পচাইছি অনেক। তবে হ্যাঁ, একটা মেয়েকে সে খুব পছন্দ করতো, অনেস্টলি পছন্দ করতো, তো আমার সাথে যখন বাইক অ্যাক্সিডেন্টের ওই কাহিনীটা ঘটে, তারপরে যেহেতু আমার সাথে খুব ক্লোজ ফ্রেন্ড, আমি তার সাথে আমার স্টোরিটা শেয়ার করি যে এরকম এরকম হয়েছে ট্যারট কার্ড দিয়ে, এরকম বলে বলে দেওয়া যায় যে অতীতে কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে, তো তোর গার্লফ্রেন্ড কেন হচ্ছে না বা ভবিষ্যতে হবে কিনা তুই চাইলে কিন্তু ট্রাই করতে পারিস, আমি জাস্ট ফান করে ওকে বলছি, তো ব্যাপারটা সিরিয়াসলি তেমন নিল না, মানে গায়ে লাগালো না সে, তো মোটামুটি আমি মানে ওকে কাহিনীগুলো এমন ভাবেই বলেছি যে সে মোটামুটি 50% ইনফ্লুয়েন্স এবং 50%
100% কনফিউজ। তো ওই জায়গা থেকে একদিন বললাম যে রবিবার বাসাতে চারটা দিতে যাবি, সে দেখলাম যে ফ্রি ছিল, রাজি হয়ে গেল, কে নিয়ে চললাম, গেলাম রবিবার বাসায়। তো কথায় কথায় ট্যারট কার্ডের ব্যাপারটা চলে আসলো। তো আবি ভাই বলছে যে এটা আসলে ক্ষতিকর আর এটা বিশ্বাস করার কিছু নাই। তো আমি বললাম যে তাইলে ভাই একটু দেখে নোটটা। তো সেও দেখলাম একটু কনফিউজ, দেখবে কি দেখবে না। তারপর বললো যে আচ্ছা, তারপরে আমি বললাম যে তোমার তো গার্লফ্রেন্ডটাই ইস্যু সমস্যা, এটা দেখো, এটা তো কোনো মেজর কিছু না, জাস্ট ফর ফান। তো সে রাজি হয়ে গেল। তা আমিও মজা পাচ্ছিলাম মনে মনে যে দেখা যাক কি হয়, কি বলে এবার। তো ভাইয়া কার্ড পড়লো, করার পরে দেখলাম যে একটু গম্ভীর হয়ে গেল, বললো যে তোমার আসলে যেটা মানে প্রিভিয়াস যে কাহিনীগুলোর ঘটে গেছে ওগুলা বলার পরে সে মোটামুটি মানে সাই দিল যে হ্যাঁ এরকম এরকম তার লাইফের কাহিনী, তার ফ্যামিলির কাহিনী, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রিলেটেড কিছু ঘটনা ছিল এগুলা। তো বলার পরে ওগুলা মিলে গেছে। তারপরে ও বললো যে তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে এত ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, সামনে বিয়েটা করে নিও একটা।
ওকে,
বাট গার্লফ্রেন্ড হবে না এটা উনি ডিরেক্ট বলে নাই, বাট ইনডাইরেক্টলি যে এটা ট্রাই করার দরকার নেই। বলতেছে যে ভাই আসলে কি এটা কোনো সলিউশন নাই। ওর মন খারাপ দেখে আসলে আমারও একটু মানে যে ছেলেটাকে নিয়ে আসলাম এসে মন খারাপ করাই দিলাম, এমনিতেই সেটা নিয়ে একটু ফ্রাস্ট্রেটেড থাকে। ভাইকে একটু জোর করে ধরলাম যে ভাই একটু দেখেন ওরা কোনো ব্যবস্থা করা যায় কিনা, বা কোনো একটা ট্রাই করা যায় কিনা কোনোভাবে, বা কি করলে তার গার্লফ্রেন্ড হতে পারে, টিপস দেন। তো রাবি ভাই একটু মুচকি হাসলো, হেসে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করতে পারি তোমার জন্য। বলে আমরা চাটা খেয়ে বের হয়ে চলে আসলাম। বের হয়ে চলে আসার প্রায় 10-15 দিন চলে গেল। রাবি ভাই তো এরকম বলছিল যে মানে ট্যারট কার্ড পড়লে যেটা যে 3-7 দিনের মধ্যে একটা ইফেক্ট চলে আসে। তো 7-10-12 দিন হয়ে পার হয়ে গেল, এটা মানে আমিও ভুলে গেছি সেও ভুলে গেছে। তো একটা মেয়ে যাকে সব পছন্দ করতো, তো মেয়েটার ব্যাপারটা এরকম ছিল, সে ফেসবুকে মেসেজ দিত হাই হাই দিলে যে হাই, মেয়েটা রেসপন্স করতো 3 দিন পরে, জাস্ট হ্যালো। মানে মেয়েটার কোনো কিউরিয়াসিটি নাই, মানে সে ইন্টারেস্টেড না ছেলের প্রতি। তো ছেলের আবার বাইক ছিল, তো বাইক পালা ছেলের প্রতি কিন্তু মেয়েদের দুর্বলতা কাজ করে শুধু আমরা যতদূর জানি। ছেলেটার বাসা হচ্ছে উত্তরায়, মেয়ের বাসা উত্তরায়, মেয়েটা হচ্ছে জব করে মতিঝিলে, আর ছেলেদের ব্যবসা আছে মতিঝিলে, এরকম মানে ওয়েটা। তো মেয়ে বাসে যাতায়াত করে, মাঝে মধ্যে সিএনজিতে যাতায়াত করে। তো ওদের সাথে এমনিতে তো পরিচয় ফেসবুকের মাধ্যমে, মানে কে কোথায়, আমরা তো প্রথমে একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকে ফেসবুকে কথা বলে যে কে কি করে, কার প্রফেশন কি, বা কে কোথায় থাকে, এরকম জাস্ট ফ্রেন্ডরা যেটা করে থাকে। আর ছেলেটা মোটামুটি এখনকার মানে আধুনিক ভাষায় বলতে গেলে যে আমরা বলি না ক্রাশ খাওয়া, ছবি টবি দেখে বা সামনাসামনিও দেখে, যেহেতু একই এলাকায় বাসা, ছেলে কাশ। বাট মেয়ের এই ব্যাপারে কোনো রেসপন্স নেই, ইভেন মেয়ে জানেও না যে ছেলে পছন্দ করে।
আচ্ছা,
তো ছেলেটা বোঝানোর চেষ্টা করলো, মেয়েটা তেমন একটা রেসপন্স করতেছে না। তো না করার ফলে ছেলেটাও এখন ডিরেক্টলি যে একটা বলে প্রপোজ করবে, ছেলেটা একটা ইন্ট্রোভার্ট টাইপের, ই করে না, যে এক্সপোজ করলে যদি রিফিউজ করে দিল তখন তো কোনো অপশনই থাকে না, জাস্ট এখন পছন্দ করি মনে মনে এটা ঠিক আছে। দেন 25 দিনের মাথায়, ট্যারট কার্ড পরের 25 দিনের মাথায় মেয়েটা ওকে নক দিল ফেসবুকে। ফেসবুকে নক দিয়ে কথা বলতেছে, তো একদিন দুই দিন এরকম কথা হচ্ছে। তো 3-4 দিনের মাথায় যখন মানে মোটামুটি একটু পজিটিভ রিলেশনের দিকে আগাচ্ছে, এখন ওই ছেলে আমার ফ্রেন্ড, যে ও কিন্তু আমার সাথে শেয়ার করেনি।
আচ্ছা,
তো দেখতাম যে সে খুব খুশি, নর্মালি যেরকম একটু মন মরা হয়ে থাকতো, সে মানে বেশ খুশি খুশি দেখা যাচ্ছে তাকে, এবং সে একটু মানে ওই হাত চাপা বলি না আমরা, খরচ টরচ করতে চায় না, একটু টিপটা টাইপ।
ওই সময় কি খরচ টরচ করতে পারে?
এখন সে দেখলাম যে হুটহাট করে আমাদেরকে ট্রিট দিচ্ছে, দোস্ত খাবি নাকি, অমুক জায়গায় যাবি নাকি, চল আমি দিচ্ছি টাকা, এই সেই। আমরা তো অবাক, কি ব্যাপার, ঘটনা কি, এরকম তো হয় না কখনো। তো যাক, এটা নিয়ে মানে সেও কিছু ডিসক্লোজ করে নাই, বাট সে মনে মনে হ্যাপি ছিল, বোঝা যাচ্ছিল। যেহেতু ট্যারট কার্ডের ব্যাপারটা 25-26 দিন হয়ে গেছে, আমরাও আমারও মাথা থেকে এটা ফেলে দিছি।
ওকে,
তো যখন মোটামুটি 25-30 দিন পরে একটা রেসপন্স পেল, পরে মেয়েটা ওকে মানে অফার করলো যে আমার তো বাসা উত্তরাতে, তো আমি তো ম্যাক্সিমাম টাইম এদিকেই চলাফেরা করি, তো তুমি একটু যদি আমাকে ড্রপ করতে পারো। তো তারপর থেকে ওরা রেগুলার, ছেলেটার ও মানে ব্যবসা ক্লোজ করে যখন মেয়েটার অফিস ছুটি হতো, তখন সে রেগুলার মানে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত ড্রপ করতো।
আচ্ছা,
তো এর মধ্যে গল্প গুজব মোটামুটি একটা রিলেশনের মতো হয়ে গেছে। তো এটা একটা গুড দিক ছিল ট্যারট কার্ড, এটা পরে আমরা জেনেছি। ছেলেটা কিন্তু তখন ওই মানে রিসেন্ট টাইমে আমাদেরকে বলে নাই, পরে আমাদের সাথে শেয়ার করেছে যে এরকম এরকম সাথে রিলেশন হয়েছে, কথাবার্তা হয়, রেগুলার দেখা টেখা হচ্ছে এরকম। দেন ওদের ফ্যামিলি ওয়াইজ ব্যাপারটা পরে জানাজানি হয় এবং তাদের বিয়ে হয়েছে।
আচ্ছা,
এই যে রিসেন্ট কাহিনী, এই কিছুদিন আগে।
ওকে, তার মানে আমরা যেটা বলতে পারি যে
বিয়ে হয়েছে বলতে এনগেজমেন্ট হয়েছে এবং ওদের কাবিন টাইম কমপ্লিট, জাস্ট উঠিয়ে নেয়নি এখনো।
তার মানে আমরা বলতে পারি যে রেজা ভাই ট্যারট কার্ড করে দোয়া করলে সেটা কাজে লাগে।
এখন এটা প্রত্যেকটা যে ঘটনা বললাম যে প্রত্যেকটা ইফেক্টের কিন্তু একটা সাইড এফেক্ট আছে, প্রত্যেকটা পজিটিভ
এভরি অ্যাকশন শুড এন্ড মাস্ট হ্যাভ কি বলে এন্ড রিঅ্যাকশন। এটা তো বোধহয় কার্ড থিওরি,
এটা একটা
বৈজ্ঞানিক
ইকুয়াল টু এমসি স্কয়ার।
যেহেতু মানে লিসেনাররা শুনছে এখন, সবকিছু তো মানে নেগেটিভ পজিটিভ অবশ্যই আছে। এখন এখানেও পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, বাট এই পজিটিভের ভিতরে কিন্তু নেগেটিভ কিছু কাজ করে, কারণ যেহেতু এটা অভিশপ্ত কার্ড এবং এটাকে অবশ্যই মানে সাইন্টিফিক কোনো কিছুর সাথে রিলেট করা যায়।
কোনো কিছুই আসলে খুব সহজলভ্য না, এটা মনে করার কোনো কারণ নাই। আপনাকে যদি ভালো কিছু নিতে হয় সেটার জন্য, ফুল চিত্ত হলে আপনাকে কাটার আঘাত সহ্য করতে হবে। দিস ইজ আ সিম্পল এক্সাম্পল।
তো ওই ফ্রেন্ডের মোটামুটি যখন একটা ফিক্স আপ হয়ে গেল তো তারাও খুশি, আমরা ফ্রেন্ড সার্কেল আমরাও খুশি যে না শেষ পর্যন্ত ছেলের একটা হিললে হলো ভালো এরকম। তো এঙ্গেজমেন্ট হওয়ার কিছুদিন পরে হুট করে মানে মেইন টুইস্ট হচ্ছে এখানে, হুট করে সে ঘুম থেকে উঠলো ছেলেটা, তো আমাদের সাথেই থাকে একই সাথে, একই মেসে থাকি আমরা। তো ঘুম থেকে এখন শোয়ার কারণে হতে পারে, অনেক সময় আমাদের ঘাড়ে ব্যথা হয় বা পায়ে ব্যথা হয়, রগে টান লাগে এরকম কিছু একটা। তো ঘুম থেকে উঠে ওর বাম হাতটা সে মুভ করতে পারছে না,
হাই হাই।
দেন সে ডাক্তারের কাছে গেল, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারও মানে মোটামুটি এক্সরে করে যা পাইলো এখানে তার পেইন নাই কোনো, বাট হাতটা আমরা তো এভাবে সোজা করি বাঁকা করি, বাট সে হাতটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের পরে আর আনতে পারতেছে না, আগে যেটা ক্লোজ হতো এখানে আর আসে না।
এরপর ভেইনটা শর্ট হয়ে গেছে,
ভেইনটা শর্ট হয়ে,
রক্তটা
রাতারাতি হয়ে গেল,
আমি বলবো যেটা হয়তো বা কোন ঘুমের কারণ হতে পারে বা যে কোনো অসুখের কারণ,
সায়েন্স তো সেটাই বলবে, সায়েন্স তো সেটাই বলে।
তা একটা রগ মানে বাম হাতের রগটা শর্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে কোনো কারণ ছাড়া,
ট্রিটমেন্ট করে ঠিক করতে পারছে না।
ট্রিটমেন্ট করার পর ডাক্তার মানে যেটা বললো এক্সরে করার পরে যে এটা আসলে রিকভারেবল না, এখন সে বাইক চালাতে পারে, বাট আমরা যেরকম একটা স্ট্রেস নিতে পারি হাতে ভারী কিছু তুলতে পারি সে এটা কখনো তুলতে পারবে না, এরকম একটা ইয়ে হয়েছে। এবং এখানেও হচ্ছে আরেকটা মানে মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে মানে পজিটিভ দিক যদি বলতে যাই, সেটা হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টের পরেও, এটা তো তার কোনো হাত ছিল না, এটা ওর মেয়ের ফ্যামিলি জানার পরেও মানে তারা বিয়ে শাদী মানে এখনো পর্যন্ত মানে ওভাবেই আছে যে এঙ্গেজমেন্ট কমপ্লিট ওরা তুলে টুলে নিবে এরকম, বাট এটা নিয়ে কোনো ইফেক্ট পড়ে না তার ফ্যামিলিতে।
ওকে, এখানে একটা বিষয় আমরা আমাদের লিসনারদেরকে বলতে চাই, অনেকেই হয়তো বা স্টুডিওতে আসতে যাবেন কিন্তু সম্ভব হবে না অনেকের পক্ষে, অনেকেই হয়তো বা এরকম হতে পারে যে আমাদেরকে ফেসবুকে লিখে পাঠাবেন, হয়তো টেক্সট এত বেশি থাকবে যে আমরা হয়তো চোখেই পড়বে না। তো আমরা একটা সহজ জিনিস আপনাদের জন্য করতে চাই, ঘরে বসেই যারা সারা সপ্তাহ জুড়ে বিভিন্ন রকমের প্রশ্ন এসছে, অনেকে হয়তো অনুষ্ঠান চলাকালীন করবেন হয়তো আমাদেরকে রিচ করতে পারবেন না, তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অনুষ্ঠান চলাকালীন সময়ে কিংবা পুরো সপ্তাহের যে কোনো সময় আপনাদের যদি কোনো রকমের কোনো কোয়েরি থাকে রেজা ভাইয়ের কাছে, কোনো প্রশ্ন থাকে আপনাদের ব্যক্তিগত জীবন নিয়ে, কিংবা ধরেন কোনো একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের মধ্যে আপনি আছেন, আপনি সেটা নিয়ে রেজা ভাইয়ের কাছে ব্যাখ্যা চান, তাহলে ছোট্ট করে গল্পটা বলবেন, মাত্র দেড় থেকে দুই মিনিটের গল্পটা বলে আপনি রেজা ভাইকে বলতে পারেন আপনার নাম পরিচয় সবকিছু সহ, যে আসলে
ছবি লাগবে,
ছবিও লাগবে,
ছবি ইমেল করে দিতে আপনাকে,
ছবি ইমেল করে দিতে হবে, ছবি আর কি লাগবে, ছবি
জাস্ট ছবি, নাম বাবার নাম মায়ের নাম,
ছবি বাবার নাম মায়ের নাম এবং ঘটনাটা, ঘটনাটা তো
ঘটনাটা বলবে কি সমস্যা
আছে। ঠিক আছে, যদি আপনারা এটা করতে চান সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাকে আমার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এটা পাঠাতে পারেন। আমার ওয়েবসাইটটা হচ্ছে www.rj-kibria.com, আমি আবারও বলছি www.rj-kibria.com, ওখানে গিয়ে আপনি ওয়েবসাইটে লেস টক নামে একটা অপশন পাবেন, ওখানে আপনাকে ছবি থেকে শুরু করে যা বলতে চান আপনি ডিটেল ওখানে পাঠাতে পারবেন। ওকে রেজা ভাই, আমি একটা জিনিস আমার কাছে যখন ওনার গল্পটা শুনছিলাম তখন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে কেউ যদি ভবিষ্যৎটা জানে, ধরেন ট্যারট কার্ডের মাধ্যমে আপনার কাছ থেকে জানলো, এবং সেটা যদি নেগেটিভ কিছুই হয়, সেই নেগেটিভ কিছু অ্যাভয়েড করার জন্য যদি কোনো স্টেপস নিতে চায় তাহলে সে ভবিষ্যৎটা পরিবর্তন করা সম্ভব কিনা?
হ্যাঁ, এখানে একটা সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা যেটা কি হবে একুরেটলি কার্ড বলতে পারে না, যে পাঁচ তারিখে আপনার অ্যাক্সিডেন্টটা হবে এটা কার্ড বলতে পারে না, কার্ড একটা সময় দিয়ে দেয় এক সপ্তাহ সেফ থাকবা, কোনো ক্ষতি হবে মেজর বা মাইনর ক্ষতি হবে, এই একটা ফ্রেম টাইম ফ্রেম এসে আটকে দেয়। মনে করেন টেরর কার্ড হচ্ছে একটা ঘর, এমন একটা ঘর যে ঘরে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, ঘরের মধ্যে আপনি বন্দি, এইটা হচ্ছে মানে টেরর কার্ডের ফ্রেমটা। জাস্ট একটা এমন একটা জাস্ট নিজেকে চিন্তা করেন, আপনি একটা ঘরের মধ্যে বন্দি আছেন যে ঘরে নাই কোনো জানালা, নাই কোনো দরজা, নাই কোনো আলো, কিচ্ছু নাই,
জাস্ট ঘরের মধ্যে একটা সাপ আছে যে কোনো সময় কামড়,
অন্ধকারে। কার্ডটা হচ্ছে এরকম টাইম ফ্রেম বেঁধে দেয় যেটা কোনো নির্দিষ্ট কোনো একুরেসি নেই, অনেক সময় এফেক্টটা পরে হয়, ধরো আমি বললাম সাত দিন বের করেন, দেখা যায় সাত দিন না আট দিন দিনকে এফেক্টটা হলো, তো এরকম একটা লং টাইম, শর্ট টাইম, একটা ভেরি ভেরি লং টাইম, তিন রকমের টাইম বলে দেয়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে একুরেসিটা খুব ভালো আসে, এখন এটাকে ESP বলে, এক্সট্রা সেন্সরি পারসেপশন। আমি কিন্তু প্রতিটা বিষয় কথা যে বলতেছি এখানে সায়েন্স কিন্তু জড়িত, এই টেরর কার্ডের সাথে সায়েন্সের অনেক মিল আছে, আপনারা আস্তে আস্তে প্রোগ্রাম যেহেতু শুরু হয়েছে শুনলে পাবেন, আস্তে আস্তে সায়েন্সের সাথে অনেক মিল আছে, বিজ্ঞান আমাদের কাছে অনেক কিছু লুকিয়ে রাখছে অনেক কিছু, তারপর আমরা বাংলাদেশি যে দেশে এখনো সায়েন্স এরকম উন্নতি করে নাই, আমরা এখনো বিদেশি পণ্যের উপর নির্ভরশীল, বিজ্ঞান অনেক কিছু আমরা জানি না, তো আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা জানবেন টেরর কার্ডের সাথে বা লাইফের সাথে এই যে গ্রহ নক্ষত্রের সাথে কিভাবে জড়িত। আমি যদি এখন লিসেনারদেরকে প্রশ্ন করি যারা লেখাপড়া করেন, পৃথিবীর অবস্থান গ্যালাক্সিতে কতটুক,
নাই বললেই চলে,
একটা একটা বালির চেয়েও ছোট, তো কেন বাকি গ্যালাক্সিগুলো মানে আসে?
এটা আমি সেদিন ফেসবুকে দেখলাম, আমার মাথা ঘুরে গেছে। মানে আমি জানতাম, আমরা ভূগোলে পড়েছি জিওগ্রাফিতে, মানে ওনার অবস্থান মানে আমাদের নিজেদের অবস্থান বোঝাইছে উনি, যে আপনি একটা মানুষ, মানুষ থেকে যদি আমি একটু দূরে যাই তাহলে একটা জমি, জমি থেকে যদি একটু দূরে যাই তাহলে একটা গ্রাম, গ্রাম থেকে যদি একটু দূরে যাই তাহলে একটা এলাকা, বিশাল এলাকা, এলাকা থেকে যদি একটু দূরে যাই একটা দেশ, দেশ থেকে যদি বের হয়ে যাই তাহলে একটা মহাদেশ, এভাবে যদি বেরোতে হতে হতে পৃথিবী থেকে বের হয়ে যাই তাহলে আমি কি পেলাম, পৃথিবীর পরে সৌরজগৎ। মানে এভাবে বের হতে 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 লাস্ট কিসব কিসব যে নিয়ে আসলো,
বিলিয়ন বিলিয়ন মানে
বিলিয়ন বিলিয়ন, এবং যদি কিছু নাই, পৃথিবী নাই আলটিমেটলি, সেটার মধ্যে আমার কাছে
নাই, পৃথিবী জিরো মানে পৃথিবী ভ্যানিশ
এরকম মনে হচ্ছে।
কিন্তু পৃথিবীর থেকে হাজার হাজার বড় গ্রহ নক্ষত্র রয়েছে, এগুলা কেউ না কেউ তৈরি করছে।
আমি একটু জাস্ট ইমাজিন করার জন্য একটু যোগ করি আপনার সঙ্গে, সরি বারবার ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে আমরা যে সূর্য থেকে আলোটা পাই এবং সূর্য আমরা যেটা বলি সৌরজগৎ, এবং সূর্য হচ্ছে একটা নক্ষত্র, এই নক্ষত্রের চারপাশে অনেকগুলো গ্রহ উপগ্রহ ঘুরতেছে, তারই একটা গ্রহ হচ্ছে হলো পৃথিবী। হ্যাঁ, এই রকম সূর্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আছে, এবং এটা কত বেশি আছে আপনি চিন্তা করতে পারবেন না বিজ্ঞানের ভাষায়। তাহলে ওইখানে যে এরকম আরো কিছু নাই,
পৃথিবীটাকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি, পৃথিবীতে আমরা আমরা বসবাস করি, পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে অন্য পৃথিবী থাকতে পারে, ওখানে একটা জগৎ থাকতে পারে, তারা আমাদের যে পাওয়ারফুল হতে পারে। এখন অনেকে প্রশ্ন, তাহলে তারা কেন আমাদেরকে অ্যাটাক করে না? ঠিক তেমনি আমরা কখনো চিড়িয়াখানায় গিয়ে বাঘকে অ্যাটাক করি না, করি আমরা জানি বাঘটা বন্দি, তাকে আমরা মারতে পারি কিন্তু কখনো মারি না, জাস্ট দেখি, হয়তো তারা আমাদের কিভাবে দেখে, তারা মনে করে পৃথিবীতে আমরা বন্দি, আমাদের মানে পৃথিবী থেকে বের হয়ে গ্যালাক্সি পথে উড়ার মতো যন্ত্র এখন আবিষ্কার হয়নি, রকেট শুধু গেছে শুধু চাঁদে, মঙ্গল গ্রহে এখন রকেট পৌঁছায় নাই, শুধু মেশিন মানুষ পৌঁছায় নাই, শুধু মেশিন পৌঁছেছে, জাস্ট মঙ্গল গ্রহ মানে খুবই কাছে,
পৃথিবীর
সবচেয়ে কাছের গ্রহ, তারা হয়তো আমাদেরকে দেখে আর হাসে যে এরা কি, এরা তো বন্দি, এরা জেলখানায়, তাদেরকে তোমরা কি অ্যাটাক করবে, এরা তো খুব ক্ষুদ্র হয়তো পারে, এটা নাকি চিন্তা করবেন সিনারা অনেক কিছু পাবেন।
রাইট, অফকোর্স এই চিন্তার জায়গাটা থেকে আমরা আজকে শেষ করতে চাই, এবং যাওয়ার সময় শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে ডর মানে হচ্ছে ভয়, আর অজানাকে জানার প্রতি মানুষের কৌতূহল এবং ভয় দুটোর একটা অদ্ভুত রকমের মিশ্রণ থাকে। আমাদের এই অনুষ্ঠানটিকে আপনারা ফান হিসেবে নিন, কিউরিওসিটির জায়গাটা থেকে নিন, বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে কোনো ধরনের ডিবেট আপনারা যাবেন না, ডিবেট যদি করেন খুব পরিশীলিতভাবে করবেন, সেটা নিয়ে কাউকে আক্রমণাত্মক ভাবে কোনো ই করবেন না, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন না, এবং কাউকে কোনোভাবেই আপনারা ছোট করবেন না, যেটা আমরা ফেসবুকে অনেক সময় দেখি একজন কোন একটা মন্তব্য করলে সেটার পিছনে দশজন ঝাঁপিয়ে পড়েন, এই জিনিসটা করবেন না। শেষ বেলাতে শুধু একটা কথাই বলতে চাই, ট্যারট কার্ডে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমার ওয়েবসাইটের ঠিকানা থাকলো, এবং এই পর্বতে যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, রেজা ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলতে চান, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি পসিবল, আমাদের এই নম্বরে ফোন দিন এবং বলুন, কথা বলবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। 09613892892, আমি আবারও বলছি 09613892892। আজকের মতো শুভরাত্রি।
ডর মানে ভয়। This track was downloaded from FusionBD.com.